exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
Just react. Dom Tick, Bruce from Horror Club, is here with more fun and fear. Archie Switch Dash Mute, I'm not sure from Horror Club, I'm really footy, if I'm a half me up, from Horror Club, taking the cook, Jamotka, Bishki to be sure to say Bishki to be sure to protect the editor of the Archie, could you write a story at him, Stuart and Amoche, Ima. I need to show body, but I can't put on a feeling for it. The Hadena, the honest Mamush, Ina shall make to be somewhere at the person of everything, but Ina Vitor, the Hadena, Ina shall be Ramsella, Humano Ragetic, Ina shall make but Daran not taken to it. অনেকই মনে করেন একটা প্র্যাকটিক্যাল মতো যে আয়নার সামনে দাঁড়ালে হয়তো নিজেকে দেখতে পাওয়া যায় এবং নিজের সাথে নিজের মুখোমুখি হওয়ার একটা ফিলোসফিক্যাল জায়গা বোধ হয় ক্রিয়েট হয়। তো যাই হোক না কেন, আজকের আয়না গল্পটার আগে আরেকটা আয়না গল্প আমি পড়েছিলাম হুমায়ুন আহমেদের, এবং সেই আয়না গল্পটা হরর গল্প হিসেবে প্রতিষ্ঠিত। সেই আয়না গল্পটার ভিতরে কিন্তু হুমায়ুন আহমেদের গল্পের ভিতরে যেটা যে ভয়ের থেকে একটা মায়া কাজ করে, ঠিক আয়না গল্পে এরকম একটা মায়া ছিল। আজকের আয়না যেটা, সেই আয়নাটাও বেশ সুন্দর একটা আয়নার গল্প, এবং গল্পের ভিতরে বেশ অনেক কিছুই আছে যেটা যখন আমরা যখন গল্প শুনবো তখন বোঝা যাবে। সেই সাথে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর মেইল আছে, এবং মেইলে যে স্টোরিগুলো আমরা যেটা সবসময় বলি যে ভূতের সময় হরর ক্লাবে আমরা সবসময় চাই যে আপনার লেখা শ্রেষ্ঠ ক্রিয়েটিভ রাইটিংটা আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, এবং সেটা যদি হরর জনার গল্প হয় তাহলে সবচেয়ে বেশি ভালো। তো হরর গল্পগুলোই আমরা সিলেক্টেড করি। তো আজকের যে মেইলের যে স্টোরিগুলো আছে তার ভিতরে একটা স্টোরি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং ঠিক সেটা একটু অন্যরকম যেটা বলছিলাম একটু আগে অন দ্য রক্সে, যে এই স্টোরিটার সাথে হয়তো বা হলিউডের একটা ফিল্মের কিছু মিল আছে। আসলে ঘটনার প্ল্যাটফর্ম অনেকটা মিলে, কিন্তু তারপর ঘটনাটা সম্পূর্ণই মৌলিক। তো খুব সুন্দর সুন্দর স্টোরি আছে। আজকে ঢাকার বাইরে থেকে ক্লাব এসেছে, বাংলাদেশ হরর ক্লাব নামে তারা কাজ করে থাকে, সারা বাংলাদেশের অনেক জায়গাতেই তাদের মেম্বাররা রয়েছে। সেই হরর ক্লাবটি আজকে এসেছে জামালপুর থেকে, আজকে যারা এসেছেন তারা জামালপুরের বাসিন্দা, তারা এসছে, এবং এখানেও একজন রাইটার আছে যে এর আগে আমাদেরকে স্টোরি পাঠিয়েছে। তো সব গুলো মানে আজকে পুরো তিনটা ঘন্টা যাবত খুব চমৎকার চমৎকার বেশ কিছু আয়োজন রয়েছে। তো আশা করি আপনার পুরোটা সময় খুব ভালো লাগবে, এবং যে গল্পগুলো সেই গল্পগুলো আপনার ফিলিংস এ নাড়া দেবে। তো পুরোটা সময় আপনি আমাদের সাথে থাকবেন সেই কামনা তো করছি। এখন আজকে ভূত এফএম হরর ক্লাব শুরু করছি একটু ভিন্নভাবে। আজকে শুরুতে আমরা তিনটা সুন্দর সুন্দর গান শুনবো, এবং গান শুনে আজকে হরর ক্লাব আমরা শুরু করব। এবং এখন আমরা চলে যাচ্ছি নট অফ ট্রিপল প্লেতে, তারপর ফিরে আসছি, এবং তখন আমাদের সাথে থাকবে আজকে হরর ক্লাব পুরোটা সময় আপনি সাথে থাকবেন এই কামনায়। এখন যাচ্ছি ফিরে আসছি গান শেষে, সৃষ্টি আপনার সাথে থাকছি ঠিক রাত দুটা পর্যন্ত। শুনতে থাকুন রেডিও ফুটি 88.2 FM। ঠিক ঠিক বুঝে এখন হরর ক্লাবে আছে, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছে আজকে ঢাকা বাড়ি থেকে আসা একটা হরর ক্লাব, যে ক্লাবের শুরুটা হয়েছিল রাজশাহী থেকে, এবং তারপর সেটা সারা বাংলাদেশেই কম বেশি ছড়িয়ে পড়েছে। তো বাংলাদেশের মানে ভূত এফএম হরর ক্লাব শুরু হওয়ার পর থেকে যে কয়েকটা ক্লাব ক্রিয়েট হয়েছিল তার একদম শুরু থেকে একটা ক্লাব বাংলাদেশ হরর ক্লাব তাদের নাম। তো তারা তাদের দুজন তিনজন মেম্বার আজকে আমাদের সাথে আছে, এবং এর ভিতরে একজন এরা আগেরবার এসেছিলেন, আর নতুন দুজন এসেছেন তারা জামালপুর থেকে। তাদের সাথে কথা তো বলবোই, তার আগে আপনাদের সাথে কিভাবে কথা বলবো সেই কথাগুলো একটু জানিয়ে দিচ্ছি। ফেসবুকের মাধ্যমে আপনি আমার সাথে কানেক্ট করতে পারেন, ভূত এফএম হরর ক্লাবের সাথে আপনি কানেক্ট করতে পারেন, এবং সেজন্য আপনি এটা করতে পারবেন facebook.com/radiofoodie। এই ঠিকানায় এসে ভূত এফএম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। এছাড়া আপনি আপনার ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনারা যদি ক্লাব ফর্ম করেন সেই ক্লাব আমাদেরকে ক্লাবের ডিটেলস আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সেজন্য যেটা করতে হবে যে আমাদেরকে মেইল করতে হবে, একদম ঠিক, ভূত এফএম @radiofoodie.fm, এখানে আপনি মেইল করে পাঠিয়ে দেবেন আপনার হরর ক্লাবের কথা। জাস্ট সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না, হরর ক্লাব এই কথাটুকু সাবজেক্ট ফিল্ডে লিখে দেবেন, তবেই হবে। আরও আমাদের কমিউনিকেশনের আরও কিছু মাধ্যম কি আছে না, আপাতত এইটুকুই। আমরা পরিচিত হইনি আজকে আমাদের সাথে যারা আছে তাদের সাথে, আমার বাম দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো বলুন,
আমি আফিজুহিন জামালপুরের ইসলামপুর থেকে।
আচ্ছা, ওকে।
আমি ইমরান হাসান জন বগুড়া থেকে।
আমি মোহাম্মদ রিয়াজ হাসান রনি জামালপুর ইসলামপুর থেকে।
ওকে, জামালপুর ইসলামপুর থেকে দুজন এসেছেন, এবং এর আগে এসেছিলেন জন ইন্ডিয়ান। তো কি অবস্থা জন ভাই?
এই তো আল্লাহ অনেক ভালো রাখছে, আপনি কেমন আছেন?
হ্যাঁ, খুবই ভালো আছি। আপনাদের ক্লাব কিরকম চলছে? আপনার ক্লাবে আজকে দুজন নতুন মেম্বার
এসেছে। জি, আমার ক্লাবে এরা নতুন মেম্বার না, মেম্বার অনেক পুরাতনই, মানে আপনার এখানে আর কি নতুন।
ওকে, তার মানে আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিস বেশ ভালোভাবে আগাচ্ছে, তাই না?
জি, অনেক ভালোভাবে আগাচ্ছে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিস, বিশেষ করে জুবার ভাই তো আরো অনেক মানে ভালো কাজ নিয়ে ব্যস্ত আছে, সে অনেক মানে
ভলান্টিয়ারি অনেক ওয়ার্কের ভিতর আছে আমরা জানি। তো সেটাই আসলে যে যখন একটা ক্লাব করা হচ্ছে বা যখন একটা অনেকগুলো মানুষ যখন একসাথে সংগঠিত হচ্ছে তখন কিন্তু অনেক কিছু করার স্কোপ বেড়ে যায়। ঠিক যেরকমটা কিছু বলেছেন বা আপনাদের আপনারা হল ক্লাব নিয়ে এর আগে বা যখন এসেছিলেন তখন বলেছিলেন যে আপনারা কোন একজন মানুষের চিকিৎসার্থে জন্য আপনারা আর কি ফান্ড কালেকশন করছিলেন। তো এই ব্যাপারগুলোই আসলে যে মানুষ যখন একসাথে হয় তখন কিন্তু অনেকগুলো কাজ করার তার স্কোপ বেড়ে যায়। তো এই হরর ক্লাব যেমন হরর জনরার আমাদেরকে এই ভূতপ্রেম হরর ক্লাবের জন্য যে কাজগুলো করছে হরর স্টোরি কালেকশন করছে বা আরো অনেক কিছু করছে এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু করার স্কোপ তাদের ক্রিয়েট হয়েছে এবং সে কাজগুলো করছে। তো আপনাদের ক্লাব বেশ জমজমাট ভাবে এগিয়ে যাচ্ছে বা সবাই খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন। তো আফ্রিদি তুহিন কি অবস্থা? আমি এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে দুইজন আছেন এর ভিতর আপনি হচ্ছেন অনার্স হয়ে পড়াশোনা করছেন এখন জন এবং রনি আপনি কিসে করছেন? লেখালেখির গল্পগুলো নিয়েও আমরা কথা বলবো আর অনেক কিছু কথা বলবো। এই যে আজকে যে তিনজন এসছে তাদের জীবনের কথা তাদের ভয় লাগার কথা সেগুলো সবকিছু নিয়ে আমরা কথা বলবো। তার আগে আজকের যে আমাদের মূল আকর্ষণ যেগুলো সেগুলো হচ্ছে আমাদের যে স্টোরিগুলো আছে এবং আমাদের যে মেইন স্টোরি যেটা একজন বিখ্যাত রাইটারের একটা স্টোরি আমরা রাখি সেটা তো আগেও বলেছি আয়না সেই স্টোরিটার নাম। এছাড়া একটা মেইলে বেশ অনেকগুলো স্টোরি তো আমাদের প্রত্যেক সপ্তাহে তো প্রচুর প্রচুর স্টোরি আছে আসেই এবং সেই স্টোরিগুলোতে যেটা সবসময় ভালো লাগে যে এত সুন্দর সুন্দর লেখনী মানুষের সেই লেখনীগুলো বা এত সুন্দর সুন্দর লেখায় এগুলো পড়লে আসলে খুবই ভালো লাগে যে একটা শো শুরু হয়েছে যেখানে মানুষজন নিজের সৃষ্টিশীলতা দিয়ে লিখে পাঠাচ্ছে। এটি আসলে ভূতেশম হরর ক্লাবের বা ভূতেশম হরর ক্লাব শুরু হওয়ার পর থেকে এটি ভূতেশম হরর ক্লাবের সবচেয়ে বড় প্রাপ্তি। কাজে সেই সকল লেখকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা। ফেসবুকে জাস্ট একটু ছোট্ট করে একটু তাকিয়ে নিই কারা কারা আছেন আমাদের সাথে। জুবায়ের হোসেন আপনাদের হরর ক্লাবের মেম্বার একদম শুরুতেই তার কমেন্ট লিখতে পারছি। আমাদের সাথে আছেন এ এস সানি লিখেছেন আমিও শুনছি, এস এন সোহান আছেন লিখেছেন তাড়াতাড়ি শেষ করুন গান, ওকে গান শেষ করেন বা কথা চলে এসেছি গল্পের মধ্যে কিন্তু গান দিতে পারবেন। আচ্ছা অমিত চাকি আছেন আমাদের সাথে, সরফরাজ শাকিল আশা করি ভালো পাবো আমাদের সাথে আছেন, মুগ্ধ শেরপুর থেকে শুনছেন অ্যাপ দিয়ে শুনছেন ছবি পাঠিয়েছেন, মানিক হোসেন লিখেছেন সৃষ্টি ভাই কেমন আছেন খুবই ভালো আছি, বগুড়া থেকে শুনছি হ্যাঁ বগুড়া থেকে জন জনও আছেন আছে আমাদের সাথে আপনার বগুড়া থেকে। আফ্রিদি তুহিন আচ্ছা আফ্রিদি তুহিন কি স্টুডিওতে বসে বসে কমেন্ট করছেন নাকি? ওকে মাহমুদুল হাসান প্রামাণিক আছেন আমাদের সাথে লিখেছেন অনেক অপেক্ষার পর কাঙ্ক্ষিত সময় রাত 11টা বাজলো, ভূতেশম হরর ক্লাব থেকে থাকুক সারা জীবন, ওকে অনেক শুভকামনা। সরফরাজ শাকিল ইসলামী আলিয়ান খান জয় আছেন আমাদের সাথে, দেওয়ান শরণ টু আচ্ছা ইব্রাহিম খান আছেন আমাদের সাথে, আরো অনেক 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 বন্ধু একদম শুরুতেই ফেসবুকে কমেন্ট গুলো পড়ে এরকম কি আর অফিস আছেন আমাদের সাথে, সম্ভবত রাজ হওয়ার করি রাজ হওয়ার ক্লাব থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা যারা আছেন তারাও আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমরা বলছিলাম যেটা যে মেইলে বেশ কিছু সুন্দর সুন্দর স্টোরি প্রত্যেক উইকেও উইকেই আসে, আজকেও বা এই সপ্তাহে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর স্টোরি এসেছে যেটা হয়েছে অনেক সুন্দর সুন্দর স্টোরি আমরা লিখেছি পরবর্তীতে পড়ার জন্য। তো যারা স্টোরি লিখে পাঠাচ্ছেন তারা মধু মানে হতাশ হয়ে পড়বেন না যে আপনারা স্টোরিটা সিলেক্ট হয়নি, সেই জন্য হতাশ হবেন না, দেখা যাবে হয়তো পরবর্তী কোনো একটা এপিসোডে আপনার স্টোরি অবশ্যই চলে আসবে। আর অনেক অনেক ভালো ভালো স্টোরি আছে সেখান থেকে স্টোরি সিলেকশন করা সবচেয়ে কঠিন কাজটা যেহেতু আমাকে করতে হয়, আমি সবসময় মানে আমার কাজ আমার কাছে সবসময় কঠিন করে ফেলি, তো স্টোরি সিলেকশনের কাজটা আমার জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। তো যাই হোক এই কাজটা আরো কঠিন করুন আপনারা, আরো সুন্দর সুন্দর গল্প পাঠান, আমি মোটেও মাইন্ড করবো না বরং আরো বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন শুনবো আজকের মানে এই উইকের মেইল অফ দ্য উইক যেটা সিলেক্ট করা হয়েছে সেই স্টোরিটা এখন শুনবো। এই স্টোরিটার নাম হচ্ছে অশেষ যাত্রা, লিখেছেন আবদুল্লাহ আল মুনিম, তিনি লিখেছেন আমাদের মেইলে যেটা লিখেছিলেন যে আই এম মুনিম ফ্রম মালিবাগ ঢাকা, যদি স্টোরিটা পড়া হয় তাহলে সেটাকে খুব খুশি হবেন, আশা করি আপনি যদি শুনে থাকেন আপনার অবশ্যই ভালো লাগছে এবং স্টোরিটা পড়তে পারলে আমার খুব ভালো লাগবে। আমি শুরু করছি গল্প অশেষ যাত্রা। একটা দুঃস্বপ্ন দেখে মধ্যরাতে ঘুম ভেঙে যায়, স্বপ্নে একজন শুকনো ও বেশ রোগা লোককে দেখলাম। কেমন যেন চেনা চেনা মনে হলো। কোথাওতে দৌড়ে এসে আমার সামনে এসে পড়ে গেল। নোংরা শার্ট আর ধুলো মাখা মুখে আমার দিকে তাকালো। ছল ছল চোখে বিস্ময় ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। দূর হতে একদল মানুষ অস্বাভাবিক ভাবে ছুটে আসছিল। লোকটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে সাহায্য করো। অত্যন্ত দুর্বল আর ক্ষীণ একটা স্বর, সেটাও বেশ পরিচিত মনে হলো। অদূরে যারা ছুটে আসছিল তাদের হাতে চাপাতি কুড়াল দায় এসব দেখে বুঝতে বাকি থাকে না যে কি হতে যাচ্ছে। আমি দ্রুত পেছন ফিরে দৌড়তে থাকি। লোকটা কি যেন বলল শুনতে পেলাম না। অনেকক্ষণ ছোটার পর একজনের সাথে ধাক্কা লাগতেই ঘুম ভেঙে গেল। উঠে দেখি পুরো শরীর ঘামে ভিজে একাকার। পরবর্তীতে অনেক চেষ্টা করেও ঘুমোতে পারি না। সকাল সকাল হাঁটতে যাবার রুটিন, কারণ মেদ ভর্তি দেহটাকে আর ভালো লাগতো না, তাই মনটা চাঙ্গা করতে 6:30টার দিকে নেমে পড়ি। ফুটপাথ ধরে হাঁটতে থাকি। আবহাওয়া বেশ ভালো এবং আরামদায়ক। তখনও সূর্য পুরোপুরি উঠেনি। অতঃপর মুহূর্তের মধ্যে খুব শীতল বাতাস আমার হাড় কাঁপিয়ে যাবার পরপরই অতি উজ্জ্বল আলোর বিকিরণে চোখ ঝাপসা হয়ে ওঠে। কিছুই দেখতে পারি না। চোখের পাতা ভেদ করেও যেন সেই আলো আমাকে অন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর ধীরে ধীরে দৃষ্টি ফিরে পেতে শুরু করি। সূর্যের আলোতে সব কিছু আগের চেয়ে পরিষ্কার হয়েছে। চারিদিক কেমন যেন অচেনা মনে হলো। ভাবলাম এ কোথায় এসেছি, এমন হলো কেন, স্ট্রোক করিনি তো। কিছু দূর একটা বেঞ্চ দেখে সেদিকে এগোতে লাগলাম। চশমা না আনায় বেশি দূর স্পষ্ট দেখতে পারি না। মনে হলো কে যেন দূর হতে আসছে। ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। কাছাকাছি এসে মুখ থুপড়ে পড়ে গেল। আর বসতে পারলাম না, ঠায় দাঁড়িয়ে রইলাম। লোকটা অতি কষ্টে মুখ তুললো। এ কি স্বপ্নে দেখা সেই লোকটা? মনে মনে নিজেকে প্রশ্ন করলাম। হুবহু একই লোক মনে হলো, খুবই চেনা। দূর হতে আরো মানুষ আসছে। স্বপ্নটা পুরোপুরি বাস্তবায়িত হয়ে যাচ্ছে। লোকটি হাঁপাচ্ছিল আমার দিকে সেই বিস্ময়ের চাহনি। জলে টলমল করা লাল চোখে বলল, আমাকে সাহায্য করো। কথার মধ্যে যেন প্রাণ নেই। তা অত্যন্ত ক্ষীণ ও দুর্বল। আর ওদিকে ক্রমশ শব্দ পাচ্ছে 10-12 জন। আমার পেছনে থাকা সূর্যের আলোর প্রতিফলন জানান দেয়। তাদের হাতের অস্ত্র অত্যন্ত ধারালো। পেছন ফিরে দৌড় দিয়ে আমার স্বপ্নটি সত্যি করে তুলি। মূলত ভয়তে ছুটতে থাকে। লোকটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। কি যেন বলল শুনতে পাই না। আমি প্রাণপণে ছুটতে থাকি অনেকক্ষণ। একটা বাজারের মতো জায়গায় এসে অসাবধানতাবশত একজন সুঠামদের লোকের সাথে ধাক্কা লাগে। তার চোখের তীক্ষ্ণতা ও অতিশয় বড় গোঁফ আমাকে ভীত করে তোলে। আমি মাফ চাই, কিন্তু লোকটি আমাকে শক্ত করে ধরে ফেলে। তার হাতে মাংস কাটার চাপাতি, সেটি দেখে আমাকে সে তুলে নিয়ে যায় এবং একটা ছোট ঘরের মধ্যে আটকে রাখে। সে প্রথমে একটা চেয়ারের সঙ্গে আমাকে বেঁধে ফেলে, মুখটাও বেঁধে ফেলে। তারপর সে চলে যায়। কতদিন এভাবে থাকি বলতে পারি না। ওদের অনেক দিন কেউ আসেনি। আর দরজার ফাটল দিয়ে 2-3 গোটা আলো ছাড়া কোনো কিছুই নেই। চারপাশ থেকে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। কোনো খাবার এমনকি পানীয় দিতে আসেনি কেউ। কতবার চিৎকার করে বলেছি, আমাকে ছেড়ে দিন, আমাকে পানি দিন। নিজের আওয়াজে শুধু কানে আসে, আর কোনো আওয়াজ নেই। বহুদিন পর পিপাসায় কাতর হয়ে উন্মাদ হয়ে উঠি। কেন আমাকে আটকে রেখেছে আমি জানি না। কি আমার অপরাধ তাও জানি না। এক প্রকার মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেই করতে বুঝতে পারলাম রশি ঢিল হয়ে গেছে। একটু চেষ্টা করতেই হাত বের করে ফেলতে সক্ষম হই। তাড়াতাড়ি অন্যান্য প্যাঁচ খুলে দরজার কাছে যাই। দরজা খোলা, বের হয়ে চারপাশে তাকাই, একদিকে হাঁটতে থাকি। আশেপাশে কোনো মানুষ নেই, সারিবদ্ধ পুরনো জীর্ণ ফাঁকা ঘর পড়ে আছে। একবার নিজের দিকে তাকাই, অনেক শুকিয়ে গেছি বলেই হয়তো রশি ঢিলমুলে হচ্ছিল, এক প্রকার রোগা ফলা যায়। একটা বালতিতে পানি পেয়ে ঢক ঢক করে কিনতে থাকি, মনে হলো প্রাণ ফিরে পেলাম, তবু খুবই দুর্বল ছিলাম। একটা মোটর বাইকে একজন বৃদ্ধ তার পাকা চুল উড়িয়ে সাঁই করে চলে যাবার সময় একটা খয়েরি রঙের প্যাকেট ফেলে যায়। আমি কাছে গিয়ে দেখতে পারি সেখানে এক টুকরো শুকনো রুটি। আমি আমি মুহূর্তে তা সাবাড় করে ফেলি। তারপরে কে যেন ডাক দিয়ে বলে উঠল,
ওই যে বের হয়ে গেছে।
তার সাথে আরো শব্দ। আমি কিছু বুঝে ওঠার আগে চার পাঁচজন আমাকে ধরতে থাওয়া দিতে আমাকে শুরু করে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। একটা কলিতে ঢুকিয়ে যেতেই সেই লোকটাকে দেখলাম যে প্রথমবার আমাকে বন্দি করে রেখেছিল। তারপর সেদিকে লাজে আমি তা দিকে মোড় নিয়ে ছুটতে থাকি। অতক্ষণে পেছনের আওয়াজ বাড়ছে, শুনছিলাম মৃত্যুর আগ মুহূর্তে মাজার জন্য মানব দেহে এক অলৌকিক শক্তির সৃষ্টি হয়। আমি হয়তো সেই শক্তির জোরে তীব্র বেগে ছুটতে থাকি। পেছনের আওয়াজ কমে কিন্তু থামে না। অদূরে একজনকে দেখতে পাই, কাছে যেতেই হোঁচট খেয়ে পড়ে যাই, হাতে কনুয়ে ভর দিয়ে উঠতে চেষ্টা করি। তবে মুখ তুলে যা দেখলাম তা আমাকে বিস্মিত করে তোলে। আমি আমার সামনে দাঁড়িয়ে, সে আমার চেহারায় ভয়ের ছাপ। বেশ অদ্ভুত লাগছিল নিজেকে নিজের কাছে। আওয়াজ বাড়তে লাগলো, নিজের কাছে সমস্ত শক্তি সঞ্চয় করে বললাম, আমাকে সাহায্য করো। কিন্তু সেই আমি উল্টো দিকে দৌড়তে শুরু করি। আমি পেছন থেকে ডেকে বলি, ওদিকে যেও না, ওদিকে যেও না। শক্তিহীন আমি পড়ে থাকি পথে। আওয়াজ খুবই কাছে চলে আসে, সেই উজ্জ্বল আলোকে মিলিয়ে যায় শূন্যতার গহ্বরে। শুনছিলাম মেইল থেকে আসা গল্প, মেইল অফ দ্য উইক, অশেষ যাত্রা, আবদুল্লাহ আল মুনিম। কেমন লাগলো আপনাদের কাছে জানিয়ে দিতে পারেন আমাদেরকে facebook.com/radio40 এই ঠিকানায়। আমাদেরকে দুটো হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লাগলো আজকের স্টোরিটা। এবং আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপের ইউআরএলটা আবারও বলে দিচ্ছি, facebook.com/group/horrorclub.40। হরর ক্লাবের যে কোনো আপডেট আমরা এই গ্রুপে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু ভূত এফএম হরর ক্লাবের যতগুলো ক্লাব আছে প্রত্যেকটা হরর ক্লাবের মেম্বারদেরকে আমরা এই গ্রুপে অ্যাড হতে বলি। এবং এই গ্রুপের মাধ্যমে বেসিক্যালি আমাদের ভূত এফএম হরর ক্লাবের সমস্ত কমিউনিকেশন মেনটেন হয়। সো আপনিও আপনার ক্লাব নিয়ে এই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি ছোট একটা বিরতিতে, এবং বিরতি শেষে ফিরে আসবো। আজকে যা হরর ক্লাবের যারা এসেছে তাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, এবং আরো অনেক কিছু স্টোরি তো আছে। এখন অনেকগুলো বাকি কাজই, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও 40 FM এন্ড 240।
কেমন
লাগলো আপনাদের?
জি, অনেক ভালো লাগছে। মানে মেলটার সাথে আমার একটা ছোট ভাই আছে টাঙ্গাইলে, আমার রুমমেট ছিল।
আচ্ছা,
মানে ওর সাথে এরকম একটা মানে ঘটে যাওয়ার একটা কাহিনী আছে আর
কি,
মানে ডাকাত দলের আর কি। এটা হরর সিস্টেম আর রোবট সাথে করতে ডাকাত দিয়ে
ডাকাত দিয়ে মনে আছে ঘটনাটা একটু শুনি।
হ্যাঁ, একটু মনে আছে,
বলতে পারেন?
গাজীপুরের ঘটনা আর কি, গাজীপুর জঙ্গলের ঘটনা।
ওকে, ওখানে তো অনেক ডাকাতির ঘটনা ঘটে আগে বোধহয়।
মানে ওর নাম হচ্ছে নূর, বাড়ি হচ্ছে টাঙ্গাইলে।
ওকে,
ও আগে একটা কোম্পানিতে জব করতো, মানে কোম্পানির নামটা আর কি,
হ্যাঁ ঠিক আছে, একটা জায়গায় চাকরি করতো।
তো জব করা অবস্থায় তো ও সেলসম্যান ছিল, মানে সব মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে ওর আসতে হতো।
আচ্ছা,
তো টাকা নিয়ে আসার পথে মানে গাজীপুরের কোন একটা জায়গায়, জঙ্গলের কোন একটা জায়গায় ওখানে বাস ডাকাতি হয় আর কি।
আচ্ছা,
মানে ওই সময় সবাই ছোটাছুটি করে ওর কাছে, মানে বেশি টাকা থাকার জন্য ওকে ওরা ওই জায়গা থেকে উঠায় নিয়ে যায়, মানে চোখ টোক বান্ধায় উঠায় নিয়ে যায়, অনেক কই নিয়ে যায় ও বলতে পারে না। মানে ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ওকে একটা ঘরের ভিতরে রেখে দেয়, কিন্তু ওর সাথে একটা লোক রাখছিল সারাক্ষণ যাতে পালাতে না পারে দেখার জন্য। ওই লোকটা ওকে পানিও খাইতে দেওয়া হয়নি, মানে অ্যালকোহল জাতীয় কিছু তাকে খাওয়ানো হয়েছে অল টাইম, মানে খাবার দাবারের পরিবর্তে। তো সাত দিন পরে যে লোকটাই মানে ওর পাশে ছিল, ওর প্রতি হয়তো মায়া হয়েছে এক সময়, তো বলছে যে আমি তোমাকে ছেড়ে দিতেছি, তুমি আমি রাস্তাও বলে দিই, এইদিক দিয়ে এইদিক দিয়ে তুমি চলে যাও, মেইন রোড পাবে।
আচ্ছা,
তারপরে ওই লোকটাই তাকে আর কি মানে
সাহায্য
করে মানে ছেড়ে দেয়, ও তখন চলে আসে।
আসলে খুবই ভয়ঙ্কর ঘটনা এগুলো, আসলে রিয়েল লাইফ স্টোরি। এবং ওইটাই যে আমরা বাইরে যখন কথা বলছিলাম, বলছিলাম যে ভয় কি শুধু ভূতের হয়, ভূত ছাড়াও তো আর অনেক ভয় আছে। এবং মূল ভয়টা আসলে অভৌতিক ব্যাপারে, আসলে সত্যিকারের ভয়ের ব্যাপারগুলো, ভৌতিক ব্যাপার তো মানে অনেক কনফিউশনের ব্যাপার থেকে থেকেই যায়। যাই হোক, তো এই ঘটনাগুলো এরকম কিন্তু এর আগেও মানে এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের বা কারোর জন্য একটা স্টোরি পড়েছিলাম রানার নিয়ে, এবং সেই যে রাত্রেবেলা হচ্ছে রানার জঙ্গল দিয়ে মানুষের টাকা পয়সা বা চিঠি অনেক মূল্যবান জিনিস সে বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং জঙ্গলে তার জীবনের ঝুঁকি নিয়ে সে বিভিন্ন পথ পাড়ি দিয়ে চলে যায়, এবং সেখানে কখনো তার উপর আক্রমণ হলে তার জীবনটা যাবে এবং মানুষের এত মূল্যবান সামগ্রী সেগুলো হারিয়ে যাবে। তো যাই হোক, খুব অদ্ভুত একটা স্টোরি ছিল সেটা, আমার ঠিক মনে নেই। আমরা একটু ফেসবুকে কমেন্ট দেখে আসি। প্রথম স্টোরিটা শুনতে ভালোই লাগলো, ভয় খাওয়ানো স্টোরি শুনতে চাইলে মোহাম্মদ অশিষ্ট, এটা কেমন কথা, ভয় আবার খায় কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আছেন প্রিন্স কিশোর, লিখেছেন অনেক অপেক্ষার পর রাত 11টা বাজলো, ঠিক ঠিক 11টা বেজে 42 মিনিট এর মধ্যে স্টুডিও করতে সময় না, 11টা বেজে 42 মিনিট। হ্যাঁ, ওর সাথে আছেন মোবারক হোসেন, না বিষয় হচ্ছে যে দুইটা ঘুরি আর কি আমাদের স্টুডিওতে, একটা ঘুরি একটু মাঝে মাঝে ফাঁস হয়ে যায় মনে হয়, সেই জন্য একটু শিওর হয়ে নিলাম। আমি কক্সবাজারের মহেশখালী থেকে অনেক ভালো লাগছে, ঠিক আছে মোবারক হোসেন, মেজি আছেন, সানি আছেন আমাদের সাথে, যা অনেকেই আছেন, রাফেল চাকমা আছেন, লিখেছেন আই লাভ দ্য ইমেল, ভেরি মাচ, কেমন আছেন, কেমন লাগলো আজকের সঙ্গের প্লে লিস্টটা? হ্যাঁ, সম্ভবত অন দ্য রক্সের প্লে লিস্টের কথা বলছেন, সবসময় অন দ্য রক্সের প্লে লিস্ট আমার খুবই ফেভারিট। তো লেখালেখি নিয়ে যেহেতু মেইল অফ দ্য উইকে আমার এই উইকে পাঠানো লেখা গল্পগুলোর ভিতরে বেস্ট স্টোরিটা যেটা সেটা পড়ার চেষ্টা করি। আমাদের সাথে আছে কিন্তু একজন লেখক, উদীয়মান লেখক এবং কি বলবেন কিশোর লেখক আফ্রিদি তুহিন। তো আফ্রিদি তুহিন আজকে আমাকে এই হরর ক্লাব, তারা তো রেগুলারলি আমাদেরকে মেইল পাঠায় স্টোরি, আর সেই আফ্রিদি তুহিন আমাকে দুইটা স্টোরি লিখে দিয়েছে, মানে কাগজে লিখে দিয়েছে। সেই স্টোরিগুলো সম্পর্কে একটু জানতে পারবো, কি কি স্টোরির জন্য দিলে তুমি আমাকে?
পরীক্ষা দেওয়ার পর থেকে আর কি হরর স্টোরি তো প্রথম থেকে শুনতাম, তো হরর ব্যাপারে বিশেষ করে ভাইয়া হরর না সাইকো ব্যাপার গুলাতে ভাইয়া আমার বেশি ভালো লাগতো, ভাবি যে আমিও হয়তো বা লিখতে পারবো, তো ভাইয়া লেখা শুরু করি।
ওকে, তো খুবই ভালো আসলে। তো লেখার ক্ষেত্রে যেমন বিশ্বে অনেক বড় বড় রাইটার আছেন, যারা যেমন স্টিফেন কিং বা এডগার অ্যালান পো, এডগার অ্যালান পো অবশ্য তার লেখার অনেক জায়গা আছে, সে অনেক কিছু নিয়ে তিনি কবিতা লিখেছেন, স্টোরি লিখেছেন। স্টিফেন কিং মূলত তার অনেক কিছু নিয়ে অনেক স্টোরি থেকে কিন্তু সিনেমা হয়েছে, সম্ভবত ইট তো স্টিফেন কিং এর লেখা স্টোরি থেকে, তারপর সম্ভবত কনজিউরিং হতে পারে, যাক ভুল কথা না বলি, আমার স্মৃতিশক্তি খুবই খারাপ সবসময় বলে থাকি। তো আমরা যদি জানতে চাই যে বিভ্রান্ত তান্ত্রিক, এই বিভৎসতান্ত্রিক, সরি ওকে, তো বিভৎসতান্ত্রিক এই গল্পটার হালকা কিছু কি আমরা শুনতে পারবো এখন, মানে স্টোরিটা কি নিয়ে যদি একটা টাচ দিয়ে দেওয়া যায়?
এই বিভৎসতান্ত্রিকটা ভাইয়া শুরু হয় তো ভাইয়া, আমরা কোনো একদিন সবাই মিলে, তো শুক্রবার আমরা কোনো একদিন সবাই মিলে তো ভাই শুক্রবার হয় তো বন্ধুরা মিলে আড্ডা দিতে যাই, তো নামাজ পড়তে ভাই আমরা গ্রামের মসজিদে না গিয়ে তো বন্ধুরা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা দূরের কোনো এক মসজিদে চলে যাই। তো ভাই বলে রাখা ভালো, সেই মসজিদ থেকে ফিরে আসতে হলে একটি শ্মশানঘাট ও এবং একটি বড় বটগাছ পেরোতে হবে। তো ভাইয়া সেদিন যথারীতি শুক্রবার হয় তো ভাই আমরা নামাজ শেষে পড়াশোনার তেমন চাপ না থাকায় তো ভাই আমরা ইয়ে করি ফিরে আসার জন্য একটু মানে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় আকাশে ভাইয়া কালো মেঘ জমে। তো এই অবস্থায় ভাই আমরা আসছি, আসার সময় ভাই আমি সেই বড় বট গাছটার সামনে দিয়ে আসছি তো মনে মনে একটু ভয় লাগছিল, আর আগে থেকে সেই বট গাছ সম্পর্কে ভাই একটু ধারণা ছিল যে সেই বট গাছে নাকি প্রতি মানে অনেক বছর পর পর একটি দেখে আর কি ভাইয়া তান্ত্রিক টাইপের মানে বুড়ো লোক এরকম ভাইয়া তো ভাই আমি আবার ছোটবেলা থেকে এখনো ভাইয়া ছোট কিন্তু আরো মানে প্রথম থেকেই ভাইয়া আর কি ভাইয়া এইসব ব্যাপারে বিশ্বাস করতাম না, মানে ভূত শুনতাম ভালো লাগতো বাট ভাইয়া এইসব ব্যাপারে বিশ্বাস করতাম না। তো ভাইয়া যাচ্ছি, আমার আসলে ভাইয়া ভয় বলতে কিছু ছিল না।
তো তারপরের যে অংশটুকু যে অংশটুকু কিন্তু আমরা এখন বলে দিচ্ছি না, তার মানে আপনি তুহিন তার নিজের জীবনের ঘটনা থেকে বা নিজের এক্সপিরিয়েন্স করা ঘটনা সেখান থেকে সে গল্প লিখছে, তো এটা খুব ভালো, মানুষের নিজের অভিজ্ঞতা থেকে আসলে সেরা সৃষ্টিকর্ম গুলা বোধ হয় বের হয়, আমি নিজেও অত ভালো জানি না। তো যাই হোক এই স্টোরিটা আমরা হচ্ছে আজকে আমাদেরকে দিয়েছে বিভ্রান্ত বিভৎসতান্ত্রিক, আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, বিভৎসতান্ত্রিক আরেকটা গল্প তুমি আমাদের দিয়েছো রাজবাড়ির সেরাত, এটাও যদি হালকা একটু শুনতে পারি।
রাজবাড়ির সেরাত ভাইয়া গল্পটা হচ্ছে তো ভাইয়া পরীক্ষা শেষ হয় আমাদের, তো ভাইয়া যখন আমরা পিএইচসি পরীক্ষা দিয়ে শেষ করি তো তারপর বন্ধুরা মিলে ভাবি যে পরীক্ষা শেষ ঠিক মানে কোনো জায়গায় আড্ডা দেওয়া দরকার, এইভাবে বসে আছি তো ভাবতে ভাবতে ভাই কোথায় যাবো বললে তো আর কোনো জায়গায় যাওয়া যায় না, তো এর মধ্যে বন্ধুরা ঠিক করি যে কোনো এক মানে কোনো একটা জায়গায় ঘুরতে যাবো, এর আমরা ছিলাম পাঁচজন। তো এর মধ্যে একটা বন্ধু হঠাৎ বলে ওঠে আমার মামার গ্রামে একটি রাজবাড়ি আছে আর মামার সাথেও অনেকদিন যাবৎ দেখা হয় না তো আমরা সেই রাজবাড়িও ঘুরতে পারবো আর মামার সাথেও দেখা করতে পারবো। এছাড়া ভাই আসলে ভাই গ্রাম ঘোরার ইচ্ছেটা কোনো মতেই ছিল না, এই যে ভাই অশরীর কিংবা আত্মার কথা এটা শুনে ভাই আটকে গেলাম, আসলে ভাই বয়স তখন 15 থেকে 16 তো তাই ভাই মনে থেকে ইচ্ছেটা আরো বৃদ্ধি পেতে শুরু করে। তো ভাইয়া যাই যেমন কথা যেমন কথা, তো ভাই আমরা যাচ্ছি তো যেতে যেতে ভাই সন্ধ্যা হয়ে যায়, তারপর ভাই হঠাৎ একটি মানে লোককে দেখি ভাইয়া ইয়া ভাইয়া
ঠিক আছে একজন লোককে আমরা দেখলাম এই পর্যন্ত আমরা থেমে গেলাম। এই স্টোরি দুটো আমাদেরকে দিয়েছে আফ্রিদি তুহিন, এই স্টোরি গুলো আমরা হয়তো সামনের এপিসোড গুলোতে শুনতে পারবো, আপনাদেরকে স্টোরিটা কি নিয়ে বা কিরকম হতে পারে সেটা হালকা একটু আপনাদেরকে ছোঁয়াবে হলো গল্পে। তো যাই হোক আমরা এখন যাচ্ছি আরেকটা ছোট্ট বিরতিতে এবং এই বিরতিতে আফ্রিদি তুহিন তার রিকোয়েস্টের একটা গান শুনবো। আফ্রিদি তুহিন তুমি যেন কোন গানটা শুনতে চেয়েছিলে? গৌতমের সাততলা বাড়ি, মহিনা ঘোড়াগুলির মানে কর্ণধার বলা যায় বা সুর যার হাতে সেই মনিরা গৌতম চট্টোপাধ্যায়, তো আমার খুব প্রিয় একজন গায়ক, খুবই প্রিয় একজন গায়ক এবং মহিনা ঘোড়াগুলি এবং গৌতমের ভক্ত পেলে আমার আরো বেশি ভালো লাগে। তো আফ্রিদি তুহিন এর সাথে অফেয়ারে খুব সুন্দর একটা আড্ডা হবে, আমরা এখন চলে যাবো একটা ছোট্ট গানে এবং গান শেষে আবার ফিরে আসবো এবং তার আগে একটা ছোট বিজ্ঞাপন বিরতি, তো এই পুরো বিরতিটার পর আবার ফিরে আসছি, কোথাও যাবে না, শুনতে থাকুন রেডিও ফুটি এটা ফ্যান দু ফুটি। আড্ডা হচ্ছিল বাংলাদেশ হরর ক্লাবের তিনজন মেম্বার রনি, জন এবং তুহিনের সাথে। তো রনি, আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন কি জামালপুরে? আমরা জানি যে এই জায়গাগুলোতে অনেক সময় মানে কিছু প্রচলিত ধারণা থাকে, প্রচলিত কিছু ভূতের গল্প থাকে বা এরকম কিছু জায়গা থাকে যে সেই জায়গাগুলো নিষিদ্ধ জায়গা, যেও না এখানে, এরকম কিছু কি আপনার ওদিকে আছে?
তো ভাইয়া
মানে আপনাদের গ্রামে কি এরকম কিছু আছে বা আপনাদের বাড়ি যেখানে সেখানে এরকম
মাজার আছে? তো
মাজার,
হ্যাঁ মাজারটা হওয়ার কারণ হলো আপনারা সবাই জানেন
মানে মাজারকে ঘিরে কি এরকম প্যারানর্মাল ঘটনা বা এরকম শোনা যায়?
জি,
মাজারে কি মানুষজন যায়?
হ্যাঁ মানুষজন মানে মানত করে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম বলেন কিভাবে হলো মাজারটা?
মানে সবাই জানেন যে জামালপুর বন্যা কবলিত এলাকা, তো বন্যার কারণে একটা লাশ ভাইসে আসে, তো ভাইসে আসার পর সেটাকে সবাই আর কি মাটি চাপা দিয়ে রাখে, তো সেখান থেকেই কিছু আর কি মাটি চাপা দেওয়ার পর ইট রাখে।
আচ্ছা,
হয়তো কিছু ভক্ত আছে তো তাদের কাছ থেকেই শোনা, সেটা এখন নামে ইটাপির মাজার নামে পরিচিত আর কি।
আচ্ছা আচ্ছা, মানে শূন্য থেকে একটা মাজার শুরু, তাই না? এবং অনেকে কিন্তু ওই যে সেই সৈয়দ ওয়ালিউল্লাহর লাল খেলা উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে যে মানে একটা মানুষ এসে একটা মাজার বানিয়ে ফেললো, তো মাজারের ব্যাপারগুলো আমি জানি না, ধর্মীয় কোনো অনুভূতি তো অবশ্যই আঘাত প্রশ্নই আসে না, তবে যেটা হয় যে অনেক সময় যে বিশ্বাসকে পুঁচি করে কখনো ফুল দিকে যদি একটা পরিচালনা করার চেষ্টা অনেকে করে থাকেন হয়তো বা, তো জানি না সেরকম কোনো কিছু কিনা এটা বা আসলেই অলুক কোনো কিছু কিনা, তো সেই মাজার ঘিরে কি প্যারানর্মাল ঘটনা কথা শোনা যায়?
জি সৃষ্টি ভাই, আপনার রিসেন্টলি মানে বেশ কিছুদিন ধরেই আর কি সেখানে মানে অনেক মানে ঘটনা শোনা যায়।
আচ্ছা, সেই মাজারটা কতদিন আগে ক্রিয়েট হয়েছিল বা লাস্টটা তুই ছিল সেটা কত বছর আগের কথা?
অনেক আগের তো অনেক অনেক, হ্যাঁ সেটা হয়তো আমার শোনা।
আচ্ছা আচ্ছা, রাইট, ওকে। তো আপনার আশেপাশের বা আপনার গ্রামের এরকম কোন ঘটনা থাকলে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এই হরর ক্লাবটি কিন্তু তাদের আশেপাশের গ্রামের বা তাদের আশেপাশের যে লোকাল স্টোরিজ গুলো আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছে। তো আফ্রিদি তুহিন, তুমি তো অনেক স্টোরি লেখো, শোনো, পড়ো, ভূত এফএম হরর ক্লাবে যে স্টোরি গুলো পড়া হয় তার ভিতরে সবচেয়ে প্রিয় স্টোরি তোমার কোনটা?
হ্যাঁ, ভূত এফএম হরর ক্লাবে যেগুলো পড়া হয় এর মধ্যে হঠাৎ করে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা ভাই আরো ভালো লাগছিল, সেটা তুমি হরির হোটেল নামে একটা গল্প পড়েছি।
হরির হোটেল?
জি ভাইয়া, সেটা ইন্টারেস্টিং লাগছিল ভাইয়া।
ওকে, হ্যাঁ, আর সেকেন্ড?
আর ভাইয়া সেটা হচ্ছে ভাইয়া ভুলোর ভূত নামে একটা গল্প পড়েছিলাম।
ভুলোর ছলনা?
ভুলোর ছলনা, জি।
বাবা, আমারও আসলে খুব প্রিয় প্রিয় দুটো গল্প। তো আফ্রিদি তুহিনের সাথে কিন্তু আমার অনেক মিলে যাচ্ছে, অনেক ভালো লাগছে আফ্রিদি তুহিনের সাথে কথা বলে, অনেক প্রিয় তালিকাটা অনেক মিলে যাচ্ছে। যাই হোক, ভূত এফএম হরর ক্লাবে যে কয়টা গল্প বা মানে পড়া হয় বা শোনানো হয় সবগুলি আমার অনেক প্রিয়। আপনি শুনছেন রেডিও ভূতি, এটা আমি এই মুহূর্তে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ছোট একটা বিরতিতে যাচ্ছি, এবং বিরতি থেকে যখন ফিরে আসবো তখন আপনাদের জন্য স্পেশাল কিছু সারপ্রাইজ তো আছে অবশ্যই, কি সারপ্রাইজ সেটা আগে বলে দিচ্ছি না, তবে সেটা সারপ্রাইজ থাকবে না। আর এই সেকেন্ড আওয়ারেই আমরা শুনবো কিছু স্টোরিও শুনবো, মানে আমাদের যে আয়না স্টোরিটা সেই স্টোরিটা শুনবো, সো কোথাও যাবে না, শুনতে থাকুন রেডিও ভূতি 88.2 FM। জয়েন করতে পারেন, এবং ফেসবুক গ্রুপটি হচ্ছে facebook.com/group/horrorclub.puti, নকল হইতে সাবধান। হ্যাঁ, তো সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আপনি বলেছিলাম, কি বলেছিলাম, যে এই আওয়ারে যখন ডুবো অর্থাৎ সেকেন্ড আওয়ারে আমরা আমাদের যে স্পেশাল স্টোরি যেটা বিখ্যাত রাইটারের স্টোরি যেটা আর কি সেটা থাকছে, এবং সেটার জন্য মোটেও অপেক্ষা করাচ্ছি না। আজকে আমাদের স্টোরি যেটা আগে বলেছিলাম যে আয়না নিয়ে কথা বলছিলাম, আয়না আসলে আমাদের স্টোরির নাম আয়না, এবং আয়না স্টোরিটা রাইটার হচ্ছেন নরেন্দ্রনাথ মিত্র। তো এই স্টোরিটা এখন আমরা শুনবো এবং স্টোরি শুনে আবার ফিরে আসবো। তো কি বলবো আর, কোথাও যাবেন না,
নরেন্দ্রনাথ মিত্র।
মাস তিনেক আগে সন্ধ্যার পর বৌবাজার স্ট্রিটের একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট চেয়ার আলমারিতে সেই গুদাম ভর্তি। দোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সে টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দোর বন্ধ করে দিল, বলল,
কান্দো দেখো, এক ঝাপটে সব বুঝিয়ে ফেলল। কার্তিকের শেষে এইরকম বদ্রশিক বৃষ্টি আর দেখেছো?
বন্ধুর সে বিরক্তিটুকু আমি উপভোগ করলাম, তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার চাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত ধরে টেনে বসালো, একটু ধমকের সুরে বলল,
আরে কি এসে যাই যাই শুরু করলে বলতো, ন মাসে ছ মাসে একবার দেখা হয়, আর তাও যদি দুদণ্ড বসতে না পারে তবে আসো কেন, বসো বসো।
আরে বসো আর একটু, আর মন মেজাজ খুব খারাপ বুঝলে, এই যে ব্যবসাপাতির যে অবস্থা আর যে ওয়েদার চলছে, কবে যে আর একটা ক্ষত্রের দেখা পাবো কে জানে।
বললাম, তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটছে। আমার কথা শেষ না হতে দরজায় টোকা পড়লো। আমি গলা নামিয়ে বললাম, দেখো তোমার খদ্দের বোধ এবার একজন এলেন। সরোজ উঠে দাঁড়িয়ে বলল,
আসুন, দোর খোলাই আছে।
প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকল। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 40-42 হবে, লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, নাক চোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন, গায়ে গরদের পাঞ্জাবি, পরনে মিহি কোঁচানো ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে যেন একটু অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর স্বরে বলল,
বসো নিরঞ্জন, এই বৃষ্টি বাদলের দিনও বেরিয়েছ?
এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থা দেখেছিলাম, কিন্তু সরোজের এই সাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন, যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনি এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন, তেমনি ভঙ্গিতে বললেন,
হ্যাঁ বেরিয়েছি, কেমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, আর আমার দিকে কাজ ছিল তাই বেরিয়েছি।
সরোজ একটু হাসতে চেষ্টা করে বললে,
বেশ করেছ, দরকার থাকলে বেরোবে বই কি, আমরা কি বেরোই না, বসো, ভালো হয়ে বসো।
কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে। তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন, যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন,
সে আয়নাখানা কোথায়, বিক্রি হয়ে গেছে?
সরোজ তাঁর দিকে তাকিয়ে বলল,
আমি জানতাম তুমি এই কথাটি ঠিক জিজ্ঞেস করবে, তুমি এর জন্য এসেছ?
ভদ্রলোক ফের প্রতিবাদের সুরে বললেন,
এর জন্য এসেছি? আশ্চর্য তোমাদের ধারণা, আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কি করলে না জিজ্ঞেস করলে তা দোষের হয়ে গেল?
সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করলো,
আরে আরে আমি কি বলেছি দোষের, তুমি এত চটছো কেন? সত্যি তো, তোমার জিনিসের কথা তুমি একবার কেন, হাজারবার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছুই দোষের নেই। ওই তো, ওই যে তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনো বিক্রি করতে পারিনি, ভেবো না দরদাম হচ্ছে, একদিন বিক্রি হয়ে যাবে।
আমার আর ভাবতার কি আছে
বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন, তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর,
আগেকার আমলের বার্মা টিকে তৈরি, কালো পালিশ, আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচার ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করি না, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি। আজকাল এই জিনিস খুব সুলভ নয়, কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম, বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি নে, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধ হয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্ত করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে। আমি তার গলা শুনতে পেলাম,
নিরঞ্জন, নিরঞ্জন।
ভদ্রলোক ফিরে এবার তাকালেন, অস্ফুট স্বরে বললেন,
কি বলছো?
সরোজ ধমকের ভঙ্গিতে বলল,
বলছি কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বেশ রাত হয়ে গেছে, মাসিমা তোমার জন্য ভাবছেন, বরানগর তো আর এখানে নয়, যেতে তো সময় লাগবে, যাও এবার।
ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন,
হ্যাঁ হ্যাঁ যাই যাই, সত্যি রাত হয়ে গেছে, আমি খেয়াল করিনি।
তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন,
সরোজ বলো, তুমি বরং আয়নাটা আমাকে ফেরতই দাও, আমি ওটাকে বাইরে নিয়ে রাখি, সে আসতে তো আমাকে হবেই।
তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুন তেমনি বিষণ্ন। সরোজ বলল,
কি যা তা বলছো, এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শিখিয়ে যাও।
বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করে ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম,
ব্যাপারটা কি সরোজ?
জন দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে কি কাজ করছিল? সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের থমকে উঠল।
আচ্ছা ফটিক মুকুন্দ, তোমাদের কতদিন বলিনি টেবিলের সামনে না রেখে ভিতরের দিকে কোথাও লুকিয়ে রেখো, আমার কথা গ্রাহ্য হয় না? না
পালিশওয়ালাদের মধ্যে একজন বলল,
আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন, তাই বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি, কই তিনি তো এলেন না।
দ্বিতীয় পালিশওয়ালাটি বলল,
খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা, নাকি বেনিপুকুরের মধুবাবুর মতো আরো এতক্ষণ হয়ে গেছে।
সরোজ ফের ধমক দিয়ে উঠল,
কি যাতা বাজে কথা বলছো, নিজেদের কাজ করো তো।
আমাদের ধমকানার যাই করেন ছোট কর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন, কাউকে বিনি বয়সে বিনিও যদি দিতে হয় তাও দিন আপনি, নইলে কবে যে আবার কি ঘটবে, ফের ওইসব কথা, এ তোমাদের মতো সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল।
আমি আবার জিজ্ঞেস করলাম, সরোজ ব্যাপারটা কি? সরোজ একটু কাল চুপ করে থেকে বলল,
ব্যাপারটা বড়ই দুঃখের, নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেইন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না, তাহলে হঠাৎ এমন কেন হলো?
শুনলেন গল্পটির প্রথম অংশ। আয়না, নরেন্দ্রনাথ মিত্র। এখন শুনব গল্পটির বাকি অংশ।
ঠিক হঠাৎ একদিন হয়নি, আর একটা কারণেই তো অমন হয়েছে তাও আমার মনে হয় না, তবু শেষের ঘটনা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়, কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছু বুঝতে পারবে না।
বললাম,
হ্যাঁ গোড়া থেকে বলো।
সরোজ তখন কাহিনীতে বলল,
নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাসতুতো ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম। আমি বছর দুই যেতে না যেতে বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাশ করে, মেসোমশাই ছিলেন নাম করা অ্যাটর্নি, তার ইচ্ছে ছিল নিরঞ্জন ল পড়ে। কলেজে ভর্তিও হয়েছিল, কিন্তু মাস ছয়েক বাদেই ছেড়ে দিল, বলল
দূর ভালো লাগে না। এই নিয়ে মেষমশাইয়ের সঙ্গে সামান্য চকাচাটি হয়েছিল, কিন্তু সে এমন বেশি কথা নয়। তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন, একটা কড়া কথা বলে তিনি তিনবার গিয়ে পিঠে হাত তুলতেন, কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসে মশাই ছিলেন, ও তাঁর খপ্পরে পড়ল। নীরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন, বিরাজ বাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন। জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি ভাবে পাওয়া যায় না, এই ছিল তার বাণী। নীরু তার মন্ত্র শিষ্য হল, তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে। খরচটা পিসেমশাই যোগান। কিছুদিন মেষমশাই রাগ করে অভিমান করে রইলেন, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন। জোরটা অবশ্য ধমকের জোর নয়, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দরী, তাকে দেখে নিরঞ্জনের নিজেরও মন টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের উদ্দামতা কমে এলো, আমরা বললুম সুন্দর মুখের জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সে মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় আমার মেষমশাই খুব নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করলো। এবারকার বাড়াবাড়ির জন্য শুনলুম মীরা বৌদি দায়ী। কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র দুটি পেক খেয়ে ফিরেছিল, তার জন্য মীরা বৌদি স্বামীকে চা নয় দায়ী বলে গান দিয়েছেন, রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন। নিরঞ্জন অনেক সাধাসাধি করেও বউয়ের মান ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসিমা মেষমশাই দুজনই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিলেন। বছর পাঁচেক বাদে মেষমশাইও চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফেরবার নামবে। ওই সেই পিসে বিরাজ আঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্য প্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম। নিরঞ্জন আসেনি, মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন, সরোজবাবু বাবা আমাকে শুধু ঘর বাড়ি দেখে বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলেছিল, ও কথা কেন বলছেন মীরাদি, রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনোটাতেই তো তিনি খাটো নন, তা তো সবই আছে। মীরা বৌদি বলেছিলেন, মানুষ তো কেবল বাইরেরটাই দেখে, ভিতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। আর সে কথাগুলি আজও যেন আমার কানে লেগে রয়েছে। আরো বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব খরচ, দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল। আমাকে একবার জানালো না, আমি জানতে পারলে ওকে অমন করে ঠকাতাম না। মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিল, ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়া তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে, বাকি আছে ড্রেসিং টেবিলটা, তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের ওপর মাথা কুঁচে রইলেন, বললেন, আমাকে না বেচে তুমি আমার বাবার দেওয়া এই টেবিল বিক্রি করতে পারবে না, তার দেওয়া একটা জিনিসও আমি রাখতে পারবো না। তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বরানগরের একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায়, সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে। ও সেবার মাস ছয়েক ঘুরেছিল, মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদির সেবা শুশ্রূষা। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন, বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল, আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলি দিব্যি বিক্রি করছো, আয়নাটা কি গয়নাগুলোর চেয়ে দামি? মীরা একটু লজ্জিত হয়ে বলেছিলেন, তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো, কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার ওপর মীরা প্রতির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাঘাটে তিনি বেশি পড়তেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, এক দৃষ্টিতে নিজের ছায়া থেকে চেয়ে থাকতেন। কি দেখতেন কি ভাবতেন তিনি জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি, সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি না। নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল। ডাক্তার শাসন করে বলেছিলেন, ফের মদ ধরলে আর বাঁচবেন না। অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করেছে, আর অত্যাচার করলে সইবে না। তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত, কিন্তু উঠলে হবে কি? আর সে অর্থ ছিল না, সামর্থ্যও ছিল না। মৃদু মোলায়েম নেশা হিসেবে মীরা বৌদি নাকি তাকে এ সময় ভাঙের শরবত করে দিতেন। নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সে যে বুঝে স্বামীর কাছে গল্প করতে বসতেন। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হল। এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন। একটা ইনফ্লুয়েন্স অফিসে ভালো চাকরিও পেল, চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে, পাবে না কেন? খবর শুনে মীরা বৌদিকে কংগ্রেচুলেট করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারতো না। মীরা বৌদি স্মিত মুখে চুপ করে রইলেন। বছর খানেক ভালোই কাটলো, কিন্তু তারপর তার সে সুখ বেশি দিন সইল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল, মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনের অফিসে ডায়াটিস্টের কাজ করে, তাকে নিরঞ্জনের চোখে পড়ল। আমি সে মেয়েটিকে দেখেছি, দেখতে কালো, রোগা, ঢেঙা চেহারা। তার মধ্যে নিরঞ্জন কি যে দেখেছে সেই জানে। আমরা ডায়াটিস্টার তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, রেখাকে নিয়ে বেড়াতে বেরোয়, সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানান রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায়, আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে 3 রাত ঝগড়া চলে। সত্যি বলতে কি, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না, সে মতেই খুশি থাকতো। মীরা বৌদি নাকি তখন বলতে, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তাও আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না। কিন্তু এখন তিনি টের পেলেন, মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরো কটু। এই নিয়ে ঝগড়া ছাতি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল, আমার যা খুশি তাই করব, আমি বিয়ে করব রেখাকে, আমি ছেলে মেয়ে চাই, তোমার দ্বারা তো আর তা হবে না। প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল, সেই থেকেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে ফের সে পুরনো কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন অফিস থেকে সেদিনও খুব রাত করেই ফিরে এসেছিল। এসে দেখে শোবার ঘরের দরজা বন্ধ। অনেক অনুনয় বিনয় রাগারাগির পরও দরজার পাট না খুলতে পেরে রাত্রের জন্য নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলে দরজা। দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে মীরা বৌদি ঝুলছেন, তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। এই দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়, মাসিমা চিৎকার করে উঠল। বাপ মা মরার সুলতা নামে 14-15 বছরের একটি ভাইঝি থাকতো তার কাছে, সে মূর্ছা যায়। তারপর যা যা ঘটতে লাগলো সবই গতানুগতি। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো, সুলতানা কেউ বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকেল বেলায় সুলতান ঘর ঝাড় দেওয়ার জন্যে যেই দরজা ঠেলে ভিতরে ঢুকেছে, কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আরেকদিন সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুল আশ্রাবার শব্দ শুনতে পেলেন। এমন কিছু নতুন নয়, যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার স্যাপার দেখতে শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিয়ে বললাম, কবে দোকান থেকে ফিরে এসে দেখবো মীরা বৌদি তোমার সঙ্গে বসে বসে গল্প করছেন। আমার স্ত্রী রাগ করে বলল, তাকে নিয়ে থাকতে আমার ভালো লাগে না। আমি একটু সপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না, কিন্তু এত যার বুদ্ধি, এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় ও কাজ করতে গেলেন কেন? নিরঞ্জনকে বাধা দেওয়ার আর কি কোনো উপায় ছিল না। যে কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকান, এ কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করে দিতে চায়। তার কথা শুনে আমি তো অবাক, এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরা বৌদির একটা স্মৃতিচিহ্ন থাকতো ওদের বাড়িতে, আয়নাটা কত ভালোবাসতেন বৌদি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন, তার কাছে শুনল নিরঞ্জন নাকি রাত্রে আলো চেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম হতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন, বললেন এখন তো টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও আমার কোনো লোকসান হবে না। মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল, কেন আবার তুমি এত কষ্ট করতে গেলে, আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো। কিন্তু ওর ভাব ভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে। ড্রেসিং টেবিলটা যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না, বলল ঘর থেকে কেন দেবে, বিক্রি হয়ে গেলে তারপর দিও, দাম নিও না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নাটার খোঁজ নিতে আসতে লাগলো। জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজ এক প্রশ্ন। মাসিমা আরেকদিন খবর নিলেন, বললেন নীরু এবার একটা বিয়ে দিয়েতে, কথাটায় আমি একটু আঘাত পেলাম। এই সেদিন মীরা বৌদি মারা গেলেন, তাও সাধারণ মৃত্যু নয়, আর এরই মধ্যে মাসিমা ছেলে বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন একা একা ঘরে থাকতে বোধ হয় ভয় হয়, সারা রাত ঘুমোয় না। আমি বলি আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতেও রাজি হয় না, বিয়ে দেওয়া ছাড়া আর কি গতি আছে বলো, ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকে একটু বুঝিয়ে বল। এরপর সত্যি আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম। খুব বেশি ভূমিকা না করে বললাম আপনি বোধ হয় দুর্ঘটনার সব কথা শুনেছেন। মেয়েটি খাওয়া না হলো। আমি বললাম মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল তা হয় না। কেন, আপনিও কি ভূতের ভয় করেন নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল না ভূত নয়, ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি। আমার বন্ধু তার কাহিনী শেষ করল, আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি কিছুতেই আর মারালাম না। শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব? তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো কি হলো সেই আয়নাটার, কি হলো নিরঞ্জনের। আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবরে বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক, নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করছে, কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ। শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের গল্প আয়না।
আয়নার ঘটনা শুনলাম,
হ্যাঁ
তো কিছু আমরা দেখি যে রাত করে ফিডব্যাক কেমন আসছে।
হ্যাঁ, ফিডব্যাক গুলো দেখছিলাম, যেমন আমাদের সাথে আছেন আরাফাত দেওয়ান লিখেছেন কাহিনীটা ভালো ছিল, আমাদের সাথে ছিলেন মোহনা মঞ্জুর লিখেছেন শুনছি, ওবায়দুল লিখেছেন খুব ভালো লাগছে, কাউসার হাবিব লিখেছেন খুব ভালো লাগছে, প্রশান্ত মধু অ্যাপ দিয়ে শুনছেন, আদিব রাজ, সাজিদ হাসনাত, কবির হিমেল, মানে গল্প নিয়ে এখন পর্যন্ত ফিডব্যাক বেশ ভালো দেখা যাচ্ছে। আরো হয়তো যেহেতু রাসেল ভাইয়ের ভয়েস শুনে ফেলেছেন এবং রাসেল ভাইয়ের কথা শোনার সাথে সাথে আরো কিছু কমেন্ট চলে আসে, তো রিফ্রেশ দিতে দিতে রাসেল ভাই আমরা আপনার কাছে আবার চলে আসি।
যেগুলো প্লে করব এবং সময় যদি পাই তাহলে প্লে করব। কালকে বেশ নতুন কিছু গেস্ট আসবেন, অলমোস্ট সবাই নতুন, তারা কি ধরনের ঘটনা শেয়ার করেন এটা আপনি যেরকম এক্সাইটেড আমিও আই এম ভেরি মাচ এক্সাইটেড, আই হোপ যে ইউ উইল এনজয় ইট। আর আমাদের আগামী সপ্তাহের যে প্ল্যান, মানে আগামীকাল মানে তো আজকেই হয়ে গেছে আর কি, আজকে রাত 11:59 শুনবেন ভূতের প্ল্যান, এবং সেখানে আপনাদের পাঠানো ঘটনা থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে আপনাদের পাঠানো, এবং ইমেইল থাকবে, একটা চমৎকার ইমেল আছে যে ইমেলটা আমি পড়তে চাই, এবং খুব অদ্ভুত ব্যাপার এই ইমেলটা নিয়ে একটু বলতেও চাই, তো ভূতের প্ল্যানে বলা যায় না, এখানে তো বলা যায়, গল্প করা যায়। তো ইমেলটা প্রথমে যখন পাঠানো হয়েছিল, ইমেলটা কপি করতে গিয়ে বেশ ঝামেলা হয়েছিল।
আচ্ছা,
কপি করলে কেমন যেন এলোমেলো সব কিছু চলে আসে, এটা একেবারেই টেকনিক্যাল প্রবলেম। বাট এত চমৎকার ইমেল আমি ভেবেছিলাম যে এই ইমেলটা যদি না পড়তে পারি তাহলে কি হবে কি হবে। তো আমি করেছি কি, যে যেরকম মানে এলোমেলো যে ফন্ট এসছে সেই ফন্টই রেখে দিয়েছি, যে এটা কষ্ট করে পড়বো।
আচ্ছা,
আর যিনি পাঠিয়েছেন তাকে রিকোয়েস্ট করেছি আরেকটা পাঠাতে, তো উনি আরেকটা পাঠিয়েছেন, এটা আজকে পেয়েছি। তো আশা করছি যে কালকে এই স্টোরিটা, এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আই হোপ ইউ উইল এনজয় ইট। দিস ইজ অল অ্যাবাউট ভূতফোন, বাকি এটা সারপ্রাইজ থাক আপনাদের জন্য, এবং আশা করছি যে কালকে শোটা অনেক অনেক এনজয় করবেন। প্রতি সপ্তাহেই খুব বেশি চেষ্টা করি, এবং প্রতি সপ্তাহের শেষে যখন ভূতফোন হয়, ভূতফোনের কোনো একটা অংশ, কোনো একটা গল্প বা কোনো একটা ঘটনা যদি আপনার ভালো লাগে, কাজটা করা সার্থক হয়ে গেছে। এবং প্রতি সপ্তাহেই আমি খুব নার্ভাস হয়ে যাই, কারণ এত মানুষ, এত প্রত্যাশা, এটা মানে মেটানো খুব ডিফিকাল্ট কিন্তু,
একদমই।
তো খুবই নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপরেও ভূতফোন চলে, কারণ আপনারা সাথে থাকেন, সেইটাই আমার সাহস, সেটাই আমার শক্তি, এবং সেটাই আমার সামনে এগিয়ে যাবার প্রেরণা। এবং আশা করছি যে আপনাদের সাথে নিয়ে আমরা যাবো বহুদূর।
রাসেল ভাই, একটা কথা জাস্ট আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভূতফোনে এত এত সুন্দর সুন্দর মেইল আসে, যেন আপনি যেটা বলে যে কখনো কখনো যে নার্ভাস হয়ে যেতে হয় যে একটা ডিপেন্ড করা বা সিলেকশন করা, বাট যেটা প্রত্যেক সপ্তাহে হয়তো আপনারা আবার নতুন করে সাহস দেয়, সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে কিন্তু এমন অদ্ভুত অদ্ভুত কিছু সুন্দর মেইল আসে, যেগুলো দেখলে আসলে মনে হয় যে আসলে কি সুন্দর সুন্দর ঘটনা মানুষের জীবন থেকে উঠে আসছে। এবং আমি ঠিক সেম ফিলটা এখন পাই যখন আমি দেখি মানুষজন লিখে স্টোরি পাঠাচ্ছে,
একদম
এত সুন্দর সুন্দর স্টোরি লিখে লিখে পাঠাচ্ছে, হয়তো বা এই স্টোরিটা কখনো লেখাই হতো না, কিংবা এই স্টোরিটা হয়তো হারিয়ে যেত, কিন্তু ভূতফোন বা হরর ক্লাবের জন্য সেই স্টোরিগুলো আসছে, এবং এই সেই মানুষগুলো পাঠাচ্ছে বলেই সেগুলো আসছে।
হ্যাঁ, আপনি যে কষ্ট করে লিখছেন, এর চাইতে বড় কোনো পাওয়া আমার, এবং পুরোটা সময় যে আমাদের সঙ্গে থাকছেন, এর চাইতে বড় কোনো প্রেরণা আমার জানা মতে আমার নাই। তো এটাই অনেক বড় একটা ব্যাপার, এবং আল্লাহ তাআলার অসীম রহমত, এবং আশা করছি যে সেটার জন্য সামনের দিকে এগিয়ে যাবো, এবং আপনাদের দোয়া আমাদের সঙ্গে সবসময় আছে সেটা আমি বিশ্বাস করি, এবং আশা করছি যে আপনাদেরকে আরো বহুদিন এভাবে এন্টারটেইন করতে পারবো, যতটা বেশি ভালোভাবে পারি চেষ্টা করবো। এবং সেই সাথে আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত নতুন প্ল্যান আছে, দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক প্ল্যান আছে, যে প্ল্যানগুলো যেন আমরা ঠিকভাবে এক্সিকিউট করতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আপনাদের দোয়া ছাড়া সেটা সম্ভব। তো যাই হোক সৃষ্টি, মেইল আমার তো মনে হয় যে মেসেজ পুরো আসছে, হ্যাং হয়ে গেছে এখন, এরকম অবস্থা। তো প্রচুর মেসেজ, এবং সেই মেসেজগুলো আমরা পড়তে চাই, এবং আপনার সাথে একটু আগ্রহ বলতে চাই,
এবং আপনি যদি সেই কথাগুলো আমাদের জানাতে চান, facebook.com/radiofurti এই ঠিকানা ভূতফোন হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সেই কথাগুলো।
একদম চমৎকার। তো আমি চাই যে আপনারা আপনাদের সমস্ত যে সমস্ত ঘটনা শুনছেন সে সমস্ত ঘটনার রিয়াকশন আমি জানতে চাই, এবং আপনি অবশ্যই 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 সেটা আমাদের জানাবেন। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা তো যেটা করলাম সেটা হচ্ছে যে এখন তো আয়নার ঘটনা শুনলাম, বাকি কি কি ঘটনা আজকে আছে সৃষ্টির কাছ থেকে শুনে নিই আমরা।
আজকে আমাদের কাছে এখনো একটা খুব চমৎকার একটা মেইল আছে, যে মেইলে ক্লাস টেনে পড়া একটা ছেলে, সে আমাদেরকে তার নিজের লেখা প্রথম স্টোরিটা পাঠিয়েছে, স্পেশাল একটা স্টোরি আমার
জীবনে লেখা প্রথম,
জীবনে লেখা প্রথম স্টোরি। এরপর আমাদের তো আনসেন্সর সেগমেন্টে তো একটা ঘটনা আছেই, সেই সাথে আরো কিছু ঘটনা আছে, আরো কিছু মিস্ট্রি নিয়ে কথা আছে, সেগুলো সময়ের উপর ডিপেন্ড করছে, যে সময় কুল উঠতে পারা যাবে কিনা সেটা সময়ের হাতেই ছেড়ে দিলাম।
হ্যাঁ, আমার মনে হয় যে যারা লিখছেন না তাদের সিরিয়াসলি লেখা উচিত, কারণ আপনারা অনেক ভালো লেখেন, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আপনারা অনেক ভালো লেখেন। তো আমার মনে হয় যে যদি লেখাটা চালিয়ে যান অনেক 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 ভালো হবে আসলে।
একদমই তাই। রাসেল ভাই, আমি কয়েকটা কমেন্ট একটু করে নিতে চাচ্ছি। ইফতেখার আহমেদ, তিনি জানতে চেয়েছেন যে রাসেল ভাই, তোমার কাছে আমার কোয়েশ্চেন হলো, তোমার মতো এত ভালো আর্য কিভাবে হব?
আমি ভালো আর্য কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আসলে। তবে হ্যাঁ, ভোটাসম আপনাদের কাছে ভালো লাগে তার একটা বিশাল কারণ হচ্ছে ভোটাসমের যারা শ্রোতা এবং ভোটাসমে যারা এসে ঘটনা শেয়ার করেন তারা, এবং সেই মানে যদি কোনো ক্রেডিট থাকে তাহলে তাদের দেওয়া উচিত, এবং যারা লিখছেন ঘটনা পাঠাচ্ছেন তাদের দেওয়া উচিত আমার মনে হয়। এটা আমি একদম অন্তর থেকে বিশ্বাস করি।
হ্যাঁ, তবে আমি যখন ভূত এফএম শুনতাম, এটা সত্যি কথা যে ভূত এফএমে বেশ কয়েকজন স্টোরি টেলার আছেন যাদের স্টোরি শুনতে আসলে খুব ভালো লাগে, এবং যাদেরকে লিসনাররা অনেক বেশি ওয়েলকাম করে, সবসময় তাদের স্টোরি শুনতে চায়। তবে এর ভেতরে যিনি সবসময় স্পেশাল তিনি হচ্ছেন রাসেল ভাই। একটা স্টোরি যখন শুরু হবে, একটা ঘটনা যখন আপনি বলা শুরু করেন, ঠিক তখন থেকে আমি নিজে অ্যাজ এ লিসনার আমি ঠিক সেই সময়টা থেকে আমি একটা এনভায়রনমেন্টে ঢুকে যেতে পারতাম, এবং আমি স্টোরি পড়ার সময় এটা সবসময় চেষ্টা করি, এবং সেটা রাসেল ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি যে সেই এনভায়রনমেন্টটা যেন আমি লিসনারকে ক্রিয়েট করে দিতে পারি, সে চেষ্টা করছি রাসেল ভাইকে ফলো করে।
দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট আসলে যদি মানে যদি একটা ভালো স্টোরি যদি না পাও আমার মনে হয় যে আসলে ঘটনা ভালো যেগুলো আমরা সিলেক্ট করি, আমরা তো অনেক অনেক ঘটনা মানে যে পরিমাণ ঘটনা পাই তার মধ্যে কয়টা শোনাতে পারি? আমাদের তো ম্যাক্সিমাম ঘটনা মানে দেখা যায় যে একটা চাইতে আরেকটা ভালো, একটা চাইতে আরেকটা ভালো। আমি বিশ্বাস করি আপনারা যারা ঘটনা পাঠান প্রত্যেকের ঘটনাই ভালো, প্রত্যেকের ঘটনাই ভালো। তাহলে ঘটনা সিলেক্ট করি কোনটা? আপনার চাইতে যিনি আর একটু ভালো লিখেছেন তার ঘটনাটা সিলেক্ট হয়ে যায়, এবং র্যান্ডাম খুবই র্যান্ডাম সিলেক্ট করি আমরা। ঘটনা ভালো লাগলে আমরা সেটা হারাতে চাই না, এটা এটা সবসময় মাথায় রাখবেন।
প্রিন্স কিশোর লিখেছেন, হাই রাসেল ভাই। তারপর মুজা আলফা সানি লিখেছেন যে রাসেল ভাই কালকে কি বাবু ভাই আসবে?
না, কালকে বাবু ভাই আসবেন না, কালকে আসার সম্ভাবনা নাই, কারণ উনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, উনি অসুস্থ। সো ওনার এক উনি বেশ কিছুদিন রেস্টে আছেন আর কি।
ওকে, আমরা সবাই আশা করবো তিনি খুব দ্রুত সুস্থ করুন। আরো আছেন প্রিন্স কিশোর লিখেছেন, হ্যাঁ রাসেল ভাই বললাম, বাপি আমি লিখেছেন রাসেল ভাই
হ্যালো।
তো ফেসবুকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার আরো কথা, facebook.com/radiofuti আমাদেরকে মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার হরর ক্লাবের কথা, হরর ক্লাব বুঝেছেন @radiofuti.fm সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। আর আজকে ঠিক 11:59 রাসেল ভাই আবার চলে আসবেন ভূত এফএম নিয়ে।
ইয়েস, এখন কি করবো আমরা?
এখন আমরা একটা গানে চলে যেতে পারি, এভরিবডি নোজ সিগ্রেটের। এই গানটা বেসিক্যালি লিওনার্ড কোহেনের, এবং এই সিগ্রেট এই ভার্সনটা রিসেন্ট একটা মুভি রিলিজ পেয়েছিল, মুভিটার নাম ভুলে গিয়েছিল, সেই মুভিতে এই গানটা ব্যবহার করা হয়েছিল।
আচ্ছা, ওকে, তো আমরা গানটা শুনি, এবং আশা করছি যে রাত 11:59 আপনার সাথে ইনশাল্লাহ আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুড ফিল থাকবেন, স্টেডিয়াম থেকে ইউ ফুড টেলি দ্য ফ্যাম অ্যান্ড ইউ ফুড টি। সারাদিন ছুটির আমেজ শেষ করে ঘুমোতে যাবার ঠিক আগ মুহূর্তে আগে বলেছিলাম যে আমাদের হাতে বেশ কিছু সুন্দর সুন্দর সেগমেন্ট এখন বাকি আছে, আমাদের হাতে এখনো সুন্দর কয়েকটা স্টোরি আছে, এবং বেশ কিছু স্টোরি কিন্তু আমরা সিলেক্ট করতে পারি না বিভিন্ন কারণে। কিছু কিছু স্টোরি দেখা যায় যে পুরো স্টোরির ভিতরে কিছু একটা অংশ থাকে, মানে কিছু অংশ খুবই সুন্দর, আবার দেখা যায় যে পুরো অংশটা হয়তো বা ওই অংশের মতো অতটা সুন্দর না। তো সেই স্টোরিগুলো যখন বাদ দিয়ে আমার খুব খারাপ লাগে, তো আজকে চেষ্টা করবো এরকম একটা স্টোরি অন্তত সেই মেইন পার্টটুকু আপনাদের সামনে যদি তুলে ধরতে পারি, সেটাও আপনাদের একটা এন্টারটেইনমেন্টের কারণ হতে পারে, আপনারা সে কিন্তু এন্টারটেইন হবেন আশা করি। সো যদি সময় থাকে এরকম একটা স্টোরিও আজকে নিয়ে আসবো। আমার হাতে এই মুহূর্তে একটা স্টোরি আছে, এবং এই স্টোরিটা আগে বলেছি যে ক্লাস টেনের একটা বাচ্চা লিখে, বাচ্চা তো অবশ্যই না, ক্লাস টেনের একজন স্টুডেন্ট, হ্যাঁ, একটা ছেলে, সে লিখে পাঠিয়েছে আফিফ মাইজি নোয়াখালী থেকে, এবং এটা তার লেখা প্রথম কোনো হরর গল্প। আচ্ছা, তো হরর গল্প ছাড়া অন্য কোনো গল্প লিখেছেন কিনা জানি না। তো সেই স্টোরিটা যেহেতু এত ক্ষুদে একজন লেখক, তো ক্ষুদে লেখকের ইন্সপিরেশন হিসেবে এই অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই স্টোরিটা মূলত পড়া, কারণ স্টোরিটা এর আগে আমি ভাবতো পড়তে পারিনি, আর শুরুটা পড়ে আমার মনে হচ্ছে স্টোরিটা খুব সুন্দর হবে। তো আমরা সেই স্টোরিটাতে চলে যাই। দিনটি ছিল শুক্রবার, নোয়াখালী থেকে দুপুর তিনটার দিকে পানির উদ্দেশ্যে রওনা দিলাম দূরের পথ রাঙামাটি। 7টায় চট্টগ্রাম পৌঁছলাম, 7:30 চট্টগ্রাম থেকে রাঙামাটির বাসে উঠলাম। সারাদিনের ক্লান্তিতে বাসে ওঠার কিছু সময় পরে চোখটা লেগে এলো। একটু পরে একজনের ডাকে ঘুম ভাঙল, বুঝতে পারলাম বাসের হেল্পার ডাকছে। বলল, ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি আর যাইবো না, ওঠেন, সবাই নামা গেছে, আপনার অনেকক্ষণ ধরে ডাকতেছি, আপনি তো উঠেনি না। কি আর করা, বাস থেকে নেমে পড়লাম। চারদিকে ঘোর অন্ধকার, বুঝতে পারছিলাম না জায়গাটি কোথায়। পকেট থেকে মোবাইল বের করতেই আমার চোখ কপালে উঠে গেল। রাত 10:55, আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম, কেননা রাত 8টার পর রাঙামাটিতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট প্রবেশ করে না। 1-1.5 ঘন্টা পরপর হয়তো 1-2 ট্রাক অথবা প্রাইভেট গাড়ি দেখা যায়। মোবাইলে টর্চ জ্বেলে মেইন রোডের ধার দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কিভাবে বাড়ি পৌঁছব। কতক্ষণ হেঁটেছি জানি না, হঠাৎ একটা গাড়ির আওয়াজ শুনে পিছনে ফিরে দেখলাম দূর থেকে একটা মাইক্রোবাস টাইপের গাড়ি আসছে। হাত তুলে থামানোর জন্য সিগন্যাল দিতেই গাড়িটি আমার সামনে এসে থামল। স্পষ্ট বুঝতে পারলাম এটি একটি লাশের গাড়ি। 7-5 কিছু না ভেবেই ড্রাইভারকে বললাম, ভাই খুব বিপদে পড়ছি, একটু লিফট দিবেন প্লিজ। ড্রাইভারের বয়স 30-35 হবে, মুখটা হালকা খোলাতে দেখে মনে হচ্ছে যেন ধোয়াল কুণ্ডলী, কিন্তু অত কিছু ভাববার মতো সময় আমার ছিল না। ভাবলাম অন্ধকারের জন্য হয়তো এমনটা মনে হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল মুখের এক পাশে অজস্রতা। ড্রাইভার আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, দয়া পান না তো স্যার, কিসে কিন্তু একটা লাশ আছে। না না কিসের ভয়, নিজেকে একটু সামলে উত্তর দিলাম। ড্রাইভারের হাসি, ঢুলু ঢুলু চোখ, কি এক অন্যরকম আতঙ্ক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পাহাড়ি পথে এত রাতে লোকটা একাই গাড়ি চালিয়ে যাচ্ছিল, সাথে কেউ ছিল না। আর গাড়িতে ওঠার সময় লক্ষ্য করলাম লাশটি একটা স্ট্রেচারে শোয়ানো, পুরো শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা। লাশ সাধারণত কফিনে করে আনা নেওয়া করা হয়, তাই লাশটা দেখে আমি একটু অবাকই হলাম। পুরো রাস্তায় ড্রাইভার চুপচাপ গাড়ি চালাচ্ছিল, কোনো কথা বলছিল না। হঠাৎ সামনের আয়নাতে চোখ পড়তেই দেখলাম লাশটার মুখ থেকে কাপড় সরে গেছে, কিন্তু বাতাসে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ গাড়ির সবগুলো জানলা বন্ধ। গাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। সব হয়ে ড্রাইভারকে বিষয়টা বললাম, গম্ভীর গলায় বলল, ও কি শোনা সাহেব, ওইদিকে দেখেন না। তখনও লাশটার উপর কাপড় উঠছিল, খুব ভয় লাগতে শুরু করলো, কিন্তু তা প্রকাশ করলাম না। বাইরের দিকে তাকালাম, কিছু দেখা যাচ্ছিল না। গাড়ির হেডলাইটের আলোতে মনে হলো যেন অন্ধকারটাই স্পষ্ট হয়েছে। একটু পরেই চোখটা আবার সে আয়নাতে গেল, কিন্তু এবার যা দেখলাম তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। দেখলাম লাশটা উঠে বসে আছে, মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে লাশটার কারণই না। আমার পাশে বসে থাকা সেই ড্রাইভারের সেই ঢুলু ঢুলু চোখ, ভয়ঙ্কর সেই মুচকি হাসি, আর মুখের এক পাশ বিভৎসভাবে থেতলানো। সাথে সাথে ড্রাইভারের দিকে তাকাতেই তা দেখলাম, তাতে আমার বুকটা ধক করে উঠল। দেখলাম ড্রাইভারের মুখে সেই কাঁটা দাগগুলো থেকে অঝরে রক্ত চড়ছে, মুখের এক পাশ
বিচ্ছিরি ভাবে থ্যাতলানো, মুচকি হাসি, সেই সাথে গম্ভীর গলায় বলল, ভয় পাইলেন স্যার? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, বুঝতে বাকি রইল না এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। দরজা খোলার জন্য হাত দিতে দরজা খুলে গেল। ড্রাইভার বলল, স্যার লাশটা দাফন করতে হইব। কিছু বলার ভাষা রইল না। বুঝতে পারলাম গাড়িটা একটা কবরস্থানের সামনে দাঁড়ানো। ড্রাইভার গাড়ি থেকে লাশটি নামালো, তখনও তার মুখ থেকে টপ 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 করে রক্ত ঝরছে। ইচ্ছে করছে এক দৌড়ে পালিয়ে যাই, চলে যাই অনেক 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 দূর, কিন্তু পারলাম না। কোন এক অদৃশ্য শক্তির টানে ড্রাইভারের পেছন পেছন গেলাম। ড্রাইভার একটি গর্ত করল লাশটি কবর দেওয়ার জন্য। আমি দূরে দাঁড়িয়েছিলাম, লাশটি কবরে রেখে মাটি চাপা দেব এমন সময় চারদিকের কবরগুলো থেকে অনেকগুলো কঙ্কাল উঠে আসছে। তারা দৌড়ে এদিকে আসছে। সবগুলো কঙ্কালের মুখের ভেতর এক ধরনের চেহারা বোঝা যাচ্ছে এবং সেই চেহারাগুলো সবার একই রকম। সেই ঠুলো ঠুলো চোখ, ঠেতলানো চেহারা, সেই ড্রাইভার, সেই লাশ। দৌড়ে তারা লাশটির দিকে গেল। তাদের ধাক্কায় ছিটকে পড়ে গেলাম কয়েকশো হাত দূরে। একজন লাশটি থেকে খামচে এক খাপলা মাংস তুলে নিল, পুড়ে দিল মুখে। হার সহ্য করতে পারলাম না, জ্ঞান হারালাম। পরদিন সকালে নিজেকে আবিষ্কার করলাম একটা কবরস্থানে, কিছু দূরে একটা পোড়া লাশ, যার মুখের এক পাশ বিচ্ছিরি ভাবে থাকলাম। লাশটার পেটের কাছে এক টুকরো মাংস নেই। কিছু যেন অনেক কিছু যেন সুরকে আটকে রেখেছে, নিজেকে আটকে রেখেছে, মানুষটাকে আটকে রেখেছে। একটা মানুষ সেখান থেকে ছুটতে পারছে না, অনেকগুলো তার জীবনটাকে যেন এরকম আটকে রাখে। সে আটকানোর গল্প হোক আর যাই হোক, কবে কথাগুলো শুরু পাবে? সেই গান শুনতে শুনতে আবার আমরা ফিরে আসবো আবার খুঁজে এরকম হরর ক্লাবে। সেই পর্যন্ত এবং তারপরে সঙ্গে তখন সাথে আমি কেমন যেন খেয়াল করলাম প্রতিবার আফ্রিদি তুহিন, সে তার নামটা বলার পর কোথ থেকে সেটা বোধহয় একটু চিন্তা করার জন্য একটা টাইম দিলে নেয়। এটা কি আসলে এরকম যে ভুলে যাচ্ছ যে কোথ থেকে এসেছি?
না ভাই, আসলে একটু এক্সাইটমেন্ট নেই ভাই।
কেমন লাগলো আপনাদের?
হ্যাঁ, স্টোরি গুলো ইন্টারেস্টিং ছিল, এছাড়াও ভালোই লাগলো, আড্ডাটা ভাইয়া জমবে শুনছে।
তো আরো সুন্দর সুন্দর স্টোরি আপনাদের কাছ থেকে চাই, যে আপনারা আজকে এখান থেকে চলে যাবেন, তারপরও কিন্তু মানে আজকে তো আপনারা স্টুডিওতে আসবেন, স্টুডিওর বাইরে আমরা জানি যে আপনাদের অনেক অ্যাক্টিভিটিস এবং সেই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের চলতে থাকবে এবং আপনারা যে সুন্দর সুন্দর স্টোরি আমাদেরকে পাঠান সেই স্টোরিগুলো আমাদেরকে পাঠাতে থাকবেন। আপনাদের তো বোধহয় ক্লাব মানে আপনাদের যে হরর ক্লাব, এই হরর ক্লাবে বোধহয় অনেক রাইটার আছেন
ছাড়াও আমাদের 14 জন রাইটার আছেন।
14 জন?
হ্যাঁ ভাই, এই 14 জন ভাইয়া দৈনিক নিয়মিত লেখেন আমাদের পেজে। আমাদের একটা মেম্বার পেজ আছে, সেখানে আমরা মেম্বার এড করি। এছাড়া ভাই আমাদের বাংলাদেশ হরর ক্লাব নামে একটা পেজ আছে।
ওকে ঠিক আছে, সেই পেজের কথা আমরা এখন জানবো না, তবে আপনাদের ক্লাবের ভেতর যে রাইটার আছেন সেই রাইটারদের স্টোরি গুলো আমরা অবশ্যই চাইবো, যে আমরা হরর ক্লাবের রেগুলারলি পাঠাবেন, এবং সেই স্টোরি গুলো যদি খুব ভালো হয় অবশ্যই আমরা সেগুলো করবো। তো আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা খুব সিম্পল, আমি নর্মালি সবাই কি করে থাকি, সেটা হচ্ছে যে ভয় তো আমরা সবাই কম বেশি কোনো না কোনো বিষয়ে পাই, তাই না? তো আপনাদের ভয়ের জায়গাটা বা জীবনে কোনো এমন একটা মোমেন্ট আছে যেখানে খুব ভয় পেয়েছিলাম, জনের কাছে যদি জানতে চাই যে আপনার জীবনে সবচেয়ে ভয় পেয়েছিলেন কবে?
চলতে যায় কোনো এক শব্দ বা অন্ধকারে, এরকম ভয় ছাড়া মানে মানুষ তৈরি ভয় এগুলা ভয় হয় না।
আচ্ছা, তবে আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কবে, সেই দিনের কথা কি আপনার মনে আছে?
হ্যাঁ, মানে বেশি ভয় প্রায় পাই আর কি, আমার সাথে মানে হয় আর কি এরকম, জানি না এটা মানে ব্যাখ্যা কি আমি জানি না, বা কি হতে পারে মানে সামনে কি হবে এটাও আমি জানি না। তারপরেও মানে এই
কি
ঘটনাটা হচ্ছে, মানে আমার বাড়ির সামনে মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা আছে মানে কওমি মাদ্রাসা, জাস্ট সকালে শুধু মুক্তবে পড়ানো হয়।
আচ্ছা,
আর তার পাশে একটা ছোট বাজার আছে, মানে মাদ্রাসা আর বাজার পাশাপাশি মাঝখান থেকে একটা রাস্তা আছে আর কি, আমার বাড়ির যেতে ওই রাস্তা দিয়ে বাড়িতে যেতে আমার 2 মিনিট লাগে, আর আমি যদি ওই মাদ্রাসা ঘুরে যাই সেক্ষেত্রে আমার 5 মিনিট সময় লাগে। তো আমি যখন মানে ওই দিক দিয়ে যাই, ওই মাদ্রাসার বাজারের ভিতর দিয়ে যখন যাই, ওই দিন রাতে আমি কিছু মানে স্বপ্নে দেখি আর কি, মানে একটা হুজুর টাইপের মানে সাদা জুব্বা পরা এরকম কেউ আসে, মানে ফেসটা অপরিচিত, আমি ফেসটা খুঁজে পাই নাই কখনো, মানে অনেক চেষ্টা করছি লোকের ভিড়ে খুঁজে পাই নাই, সেরকম কেউ আসে আমার মানে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এরকম মাঝরাতে, বা মানে দেখা যায় যে নিয়ে যাচ্ছে যেই কেউ একজন আমাকে আবার ধরে আছে টেনে ধরে থাকে,
এরকম একটা স্বপ্ন,
মানে এরকম একটা স্বপ্ন আমার সাথে প্রায়ই ঘটে। আমি যদি ওইখান দিয়ে আসি ভাবতাম যে হয়তো এটা আমার মনের ভুল, মানে আমি বারবার ওই রোড দিয়ে যাই, আমি ট্রাই করছি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে আমি অনেকবার ট্রাই করছি, বা ওই দিক দিয়ে আসলে আমার এই সমস্যাটা হতেই থাকে, এখনো হয়। আমি যদি আজকে যদি বাড়িতে যাই, ওই রাস্তা দিয়ে আমি বাড়িতে যাই, তাহলে আমার হবেই, জানি না কি আছে বা কি হতে পারে।
না আসলে স্বপ্নের এরকম ব্যাপার কিন্তু মানে রাজু আমরা বিভিন্ন জায়গায় শুনেছি বা বিভিন্ন জায়গায় দেখি, ধরেন যে আমি একটা ফিল্মের কথা আমার মনে আছে, নাইটমেয়ার অফ এলম স্ট্রিট, এই ফিল্মে এরকম দেখা যায় যে অনেকগুলো মানুষ একই রকম স্বপ্ন দেখে, এবং মানে একই রকম বলতে মানে একই রকম কিছু ঘটনার স্বপ্ন তারা দেখতে থাকে। তারপরে যে ভাইকিংস একটা সিরিয়াল দেখছিলাম প্যাগানদের নিয়ে, সেকেন্ড সিজন দেখছি এখন, তো সেই সিরিয়ালও দেখেছি যে এক কি স্বপ্ন, একই রকম স্বপ্ন তিনজন মানুষ দেখছেন তারা, এবং তারা মাঝরাতে একই সময়ে তারা তিনজন একই রকম স্বপ্ন দেখছেন, এবং তারা স্বপ্ন থেকে উঠে যাচ্ছেন। তো জানি না সেখানে পরবর্তীতে কি হয়, তবে স্বপ্ন আসলে মিস্ট্রিয়াস একটা ব্যাপার, মিস্ট্রিয়াস তো অবশ্যই না, আমাদের ব্রেনের সেলের ভিতর যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো নিয়ে হয়তো স্বপ্ন একটা তৈরি হয়, তারপর স্বপ্নের সাথে দেখা যায় কিছু ব্যাপার বাস্তবের সাথে মিলে যায় বা মিলে না হয়তো। তো যাই হোক, অনেক মিস্ট্রিয়াস একটা ব্যাপার এই স্বপ্ন। রনি, আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি জীবনে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কবে?
বেশি ভয় বলতে, কত শীতে আমি আমার খালা বাড়ি যাই, তো আমার সাথে আমার আম্মু যা, তো বলতে বিষয়টা হলো যে আমি মানে আমার ইমার্জেন্সি একটা কাজ ছিল আর কি ইসলামপুরে।
আচ্ছা,
তো আমাকে আসতে হবে, তো আমাকে আসতে হবে ময়মনসিং এর কোন একটা।
আচ্ছা, ময়মনসিং থেকে আপনি ইসলামপুর আসছেন? হ্যাঁ।
তো আমার খালাবাড়িটা হলো ময়মনসিং এর কোন একটা জায়গায়, কিন্তু বাট একটা মাঝখানে ব্রহ্মপুত্র নদীটা পার হতে হবে।
আচ্ছা,
তো তখন আমি একাই আর কি রওনা দিই, তো যোগাযোগ ব্যবস্থা তেমন মানে এখন হয়তো রাস্তা মানে এখন পাকা, কিন্তু আগে
ছিল,
হ্যাঁ, 1 বছর আগে অবনতি ছিল। তো আমি একা আসার পর স্টেশনে আসি, আসার পর আমি স্টেশনে যায় মাস্টারে কর্তব্যরত স্টেশন মাস্টারে জিগায় যে মানে কমিউটার ট্রেন আর কি, যে ট্রেনটা আর কি খোঁজখবর নিতে যাই। তো তখন মাস্টার বলে যে ট্রেনটা সামনেই মানে নষ্ট হয়েছে, ইঞ্জিন নষ্ট হয়েছে, তো ময়মনসিংহ এর ওই পাশে নষ্ট হয়েছে।
আচ্ছা।
তো এটা শোনার পরে আমি একটু হাঁটাহাঁটি করি, টাইম পাস করি, বাট তারপর দেখা যাচ্ছে রাত আনুমানিক 8টা হবে, তারপরেও আমি ওয়েট করি, যদি ট্রেনটা হয় তাহলে আমি বাসায় যাব। সো দেখি না এই ট্রেন এখন, এখনো কোনো খবর পাচ্ছি না। তো তারপর আমি স্টেশন থেকে ব্যাক করি, তো আমার আমি আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট করি মোবাইলে যে আমি যাইতেছি। তো আমি একাই হেঁটে রওনা দিই,
মানে ব্যাক করে আর কি ময়মনসিংহ। আপনি ইসলামপুর আর যাননি?
না, ইসলামপুর আর যাইনি, আমার খালার বাসায় আর কি।
আচ্ছা।
সো তখন যাওয়ার সময় আমার খালার কিছু আত্মীয় মানে খালুর, তো তাদের সাথে আর কি মিট হয়। মিট হওয়ার পর তো ভাইয়া ওরা আপনার নদী মানে কিছু চর পড়লে কিন্তু আপনার কিছু পানি কম থাকে হাঁটু পানি, তারা হাঁটু পানি দিয়ে চলে যা। আমি আমার পুরনো কেস ছিল, তো সম্ভবত আমি বিষয়টা জানিও না যে কেমনে যাব ওপারে। তো আমি সৃষ্টি ভাই একাই, তো অনেক অনেক কুয়াশা,
বাকিরা চলে গেছে, আপনি হচ্ছেন এপারে, আপনি একা, আপনি কেস পড়া তো আপনি পার হতে পারছেন না।
কিন্তু কিন্তু আমি যে ব্যাক করব স্টেশন মুখে যাব আবার সে রাস্তাটাও ভুলে গেছি।
আচ্ছা,
মানে এত কুয়াশা,
কুয়াশা দূর আপনি কিছু দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এটা হয়।
হ্যাঁ, তখন ভাইয়া তো খেয়ার যে নৌকা থেকে একটা যে খেয়া পারাবার সে নৌকা তো নাই। তো আমি খুব ভয় পাইছি, ভয় পাওয়ার পর আমি মোবাইল বাই করে আমার ফোনে একটা গান ছাড়ছি একটু
ভয় তাড়ানোর জন্য।
জি, আর একা একা টেনশন করতেছি আর ডাকতেছি। তো আমি
কি ডাকতেছেন?
আমি আর কি লোকজনরে মানে
চিল্লাইতেছি
মানে ভয়কে কাটানোর জন্য আমি একটু জোরে জোরে ই করতেছি। সো তারপর ভাইয়া তখন আমি আবার ফোন দিই আমার আম্মুরে, তখন মানে মানে কোনো ফোনটাও ধরে না আম্মু। তো এক পর্যায়ে দেখি আমার খালু আর আম্মু আসছে নদীর ওই ওপারে আর কি, আমি এই পারে, আমার খালু আর আম্মু ওই পারে। তো ওই পারে থাকার পর খালুর অর্ধেকটা লাইট ছিল, টর্চ ছিল, টর্চ জ্বালাইছে। তো
আপনার খালু এসে আপনাকে তারপর নিয়ে গেল?
জি জি জি।
মানে আপনার হচ্ছে যে ঠিক ওই মোমেন্টটাতে, যে মোমেন্টটাতে আপনি একা ছিলেন, সেই সময়টা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোর ভিতর একটা। আমার মনে হচ্ছে যে এরপর বোধহয় দ্বিতীয় তালিকায় কি আজকের মাইক্রোফোন হাতের এই সময়টা চলে আসবেন। যাক, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, কিন্তু আপনি খুব নার্ভাস হয়ে যাচ্ছেন বোধহয়। ভয়ঙ্কর ঘটনার কথা মনে করতে করতে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে বোধহয় আপনার অবস্থাটা। তবে যাই হোক না কেন, আমরা স্টোরিটা শুনলে বা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুনে ভালো লাগলো।
জি। তো ভাইয়া তখন আমার খালা বলছিল যে আমি বলছিলাম যে তুমি জানো না, তো আমার কথাটা অমান্য করছিল আর কি।
আচ্ছা, ওকে। হ্যাঁ, না, মুরব্বীদের ভিতরে এই ব্যাপারটা থাকে যে একটা, আমার কি এরকম একটা স্টোরি পড়েছিলাম আজকে, আমি পুরাতন স্টোরি গুলো শুনছিলাম ভূতাত্ম হরর ক্লাবে। তো এরকম একটা স্টোরি ছিল, আমার স্টোরিটার নাম মনে নেই। তো সেখানে হচ্ছে যে সেই বাড়িতে একজন মহিলা থাকে, সে অনবরত নিজের মতো করে কথা বলতে থাকে, মৃত মানুষের সাথে কথা বলছে এরকম। তো সে হচ্ছে সেই বাড়ির যে মানে বড় মানুষটি যে চাকরি করে তাকে আর কি, সে যখন বাইরে যাচ্ছিল তখন তাকে তিনি বাইরে যেতে মানা করেছিলেন। তো যাই হোক, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে তারপর মারা যায়। তো তখন হচ্ছে সে মহিলা বলছিল যে আমি বলেছিলাম তোকে বাইরে না যেতে। যাই হোক, এটা স্টোরির ক্ষেত্রে আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটেনি বা বাজে কোনো কিছু হয়নি, সেটা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ। যাই হোক, আমরা আছি ভূতাত্ম হরর ক্লাবে বৃহস্পতি এই রেফারে। আমাদের সাথে আছে আজকে হরর ক্লাব যারা জামালপুর ইসলামপুর থেকে এসছেন এবং ঢাকা থেকে এসছেন, তাদের সাথে আড্ডা হচ্ছে। আমাদের হাতে কিন্তু এরপর যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা হচ্ছে আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইক। এবারে আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইকে যে স্টোরিটা থাকছে ভূতাত্ম পাঠানো একটা অডিও ক্লিপ আমরা প্লে করি এই সেগমেন্টটাতে। আজকের যে স্টোরিটা, সেই স্টোরিটা হাস্যকর না, সেই স্টোরিটা আবার মানে খুব ঘটনা, স্টোরিটা আমাদের খুবই নিজেদের স্বাভাবিক জীবনেরই একটা ঘটনা। আমার কাছে মনে হয়েছে যে স্বাভাবিক ঘটনাগুলো আমরা কখনো কখনো খুব অস্বাভাবিক ভাবে চিন্তা করতে থাকি, এবং অস্বাভাবিক ভাবে চিন্তা করতে করতে সেটাকে নর্মাল অ্যাবনর্মাল প্যারানর্মাল একটা মোড়কে আটকে ফেলি। তো এইবারের আনসেন্সর সেগমেন্টের যে ঘটনাটা খুব ছোট একটা ঘটনা, বাট আমার কাছে মনে হয়েছে যে সেই ঘটনাটাকে আপনি শুনলে হয়তো বুঝবেন। হ্যাঁ, খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। আমরা চলে যাচ্ছি এখন যাব একটা গানে, এবং খুব প্রিয় একটা গান, আর কে এত চাই তবুও কেন পাই না। গানটা শুনে আমরা শুনে আসবো আমাদের এবার আনসেন্সর স্টোরিটা, এবং তার পরপর থাকছে গানে গানে একটা কি বলা যায় হরর গল্প বা হরর গান, যাই না, ছেলে মেয়ের বেহালা শুনে ফিরছি রেডিও ফুর্তি এডিটর ফ্যানে। আপনি সঙ্গে থাকুন, চলতে থাকুন রেডিও ফুর্তি, শুনতে থাকুন হরর ক্লাব টু ফুর্তি।
Uncensored story of the week.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ গালিব দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে বলছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা গত 18 তারিখে ঘটে। ঘটনাটা আমাদের বাড়ি কেন্দ্রিক, তাই ঘটনায় যাওয়ার আগে আমি আমার বাড়ির সম্বন্ধে একটু বর্ণনা দিয়ে নিই। রাসেল ভাই, আমাদের বাড়িটা ছিল একটা অব্যবহৃত শ্মশানঘাটের উপরে তৈরি। আমাদের বাড়ি ঘিরে আছে অসংখ্য রকমের ঘটনা, যা আমাদের আশেপাশের মানুষজন সবাই জানে, এবং আমরা আমাদের ফ্যামিলি মেম্বার হাঁটাহাঁটি করতে, তখন আসরের আজান দিচ্ছিল। হঠাৎ করে আমি এক ঝলক গরম বাতাস অনুভব করি, এবং তার 5-6 মিনিটের ভিতরে আমি প্রচন্ড অসুস্থ বোধ করি, এবং আমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। আমি সবার সাথে খারাপ ব্যবহার শুরু করি। এভাবে সন্ধ্যা 7টার ভিতরে আমার প্রচন্ড জ্বর আসে এবং গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করি। তখনও ম্যাটারটা প্যারানর্মাল না ভেবে স্বাভাবিক অসুখ ভেবে ওষুধ খেয়ে শুয়ে পড়ি, বাট কোনো চেঞ্জ আসছিল না। এভাবে 2টা পার হলে আমি আরো খারাপ বোধ করি এবং বিছানায় মোটে শুয়ে থাকতে পারতেছিলাম না। তখন বিছানা থেকে উঠে আমি বারান্দায় যাই হাঁটাহাঁটি করতে, বাট বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যেটা ঘটলো সেটার জন্য রাসেল ভাই আমি মোটেই প্রস্তুত ছিলাম না। রাসেল ভাই, আমি দেখতে পাই যে আমাদের বারান্দা সংলগ্ন যে নারকেল গাছটা আছে সেটা থেকে খুব বড় কালো একটা অবয়ব আমার বারান্দায় নেমে আসলো, এবং ঠিক বিকালের মতো একটা প্রচন্ড গরম বাতাস আকারে আমার উপর দিয়ে চলে গেল। রাসেল ভাই, ব্যাপারটা আমি সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। সকালে নিজেকে বিছানায় দেখি এবং আমার বাড়ির লোকজন সবাই আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল। তখন তাদেরকে আমি পুরো ব্যাপারটা খুলে বলি, এবং আমি আমার নিজের গায়ে প্রচন্ড মাছ পচা গন্ধ অনুভব করি। তখন আমি আমার পরিচিত এক হুজুরের কাছ থেকে পড়া পানি এনে গোসল করি এবং তাতে মোটামুটি সুস্থ হয়ে যাই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ঘটনাটা ভয়ের কিনা জানি না, তবে ওই মুহূর্তে ঘটনাটা আমার কাছে খুব আতঙ্কের ছিল। এরকম আরো অনেক ঘটনা আছে যেটা সময় পেলে রাসেল ভাই শেয়ার করব। খোদা হাফেজ রাসেল ভাই, খোদা হাফেজ অল লিসেনার।
ঠিক তাই, আপনি আছেন রেডিও ফুর্তি এডিটর সাথে, আর সুইটাছি মোটে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে আমার সাথে আছে আজকের একটি হরর ক্লাব। আমরা এইমাত্র শুনে আসলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। আর তার আগে একটু ফেসবুক থেকে ঘুরে আসি। আমাদের সাথে আছেন কারা কারা, আমাদের সাথে আছেন রূপম ঢাকা থেকে, আছেন তাহিয়া আফসা আলভি, লিখেছেন ও ভূত, আচ্ছা জয় হৃদয় আছেন, লিখেছেন সাথে আছি, শান শিবলু লিখেছেন নাইস সংস অ্যান্ড অসম হরিবল স্টোরি, দ্যাটস এ গ্রেট কম্বো উইথ মি, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। অপু খান লিখেছেন হ্যালো, হ্যালো অপু। শামীম লিখেছেন এখন কি ভূত এফএম সপ্তাহে 2 দিন হয়? ভূত এফএম, ভূত এফএম এর মতো প্রতি শুক্রবার 11:59 শুরু হয়ে যায়, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এফএম হরর ক্লাব আজকে 25তম এপিসোড। এবং ক্রিকেট খেলায় যেটা দেখি যে হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরির পর তো ব্যাট উঁচিয়ে একটা থাকে না, যে গ্যালারিতে একটা অভিবাদন গ্রহণ করা হয়,
আজকে যেহেতু 25তম পর্ব অর্থাৎ কোয়ার্টার সেঞ্চুরি পূর্ণ হয়েছে, আমরাও মনে করি এরকম দর্শকের অভিবাদনের কি বলতে সারা দিচ্ছি ভাই বুঝি। তন্ময় আছেন আমাদের সঙ্গে, লিখেছেন হ্যালো ফাবিহা জামান লাবণ্য লাভ ইমোটিকন দিয়েছেন, আপনাকে অনেক ভালোবাসা। জীবন জিপু আছেন আমাদের সাথে, লিখেছেন যে আমি সবসময় ভয় পাই দূরপাল্লার বাসে উঠলে, এমনকি একবার আমাদের বাসে অ্যাক্সিডেন্ট করে আরেকবার টাকাতি হবার মতো ঘটনাও ছিল, সেজন্য বোধ হয় আপনার দূরপাল্লার জার্নিটা বেশি ভয় লাগে। ওই যে অনেক সময় যে একটা থাকে না যে ওই যে মানে একটা বাগধারা আছে জানি না কিভাবে, যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ আকাশে মেঘ দেখে ভয় পায়, ওইরকম আর কি ব্যাপারটা। যেহেতু দু একবার খুব বাজে ধরনের ঘটেছে তাহলে ওই জায়গার উপর একটা ট্রমা ক্রিয়েট হয়ে যায়, হয়তো বা সেরকম কিছু হয়েছে আপনার জন্য জীবন জীবু। আশা করি আপনার সামনের দিনের যে কোনো জায়গায় অনেক সেফ হবে ইনশাল্লাহ। মোহাম্মদ সৌরভ আছেন আমাদের সাথে, লিখেছেন আমার কমেন্টস কেন পড়ে না, লিখেছে পড়ে দিলাম কেন পড়ি না, কারণ চোখের সামনে পড়েনি, আর আমরা খুব কমেন্ট পড়িনি পুরো অনুষ্ঠান ধরে, লাস্ট আওয়ারে খুব একটা কমেন্ট পাওয়ার সুযোগ পাইনি। রাসেল ভাই যখন এসেছিলেন তখন পরিচয় পুরস্কার আলুয়াসী রাকেশ আছেন আমাদের সাথে, লিখেছেন যে এখন এফএম শুনে শুনে অনেক সাহস বেড়ে গেছে। আচ্ছা নীল ফরিং লিখেছেন আজকে একটু বেশি ভয় লাগছে তাই নাকি। আতিক রহমান আতিক লিখেছেন আসি ভাই, অপূর্ব মুন্না লিখেছেন আজ এই এপিসোড প্রথম শুনছি, আজকের এই এপিসোড আজকেই প্রথম হচ্ছে। আতিকুর রহমান আতিক আছেন লিখেছেন আসি ভাই, অপূর্ব মুন্না অনেকগুলো কমেন্ট করেছেন, লিখেছেন অনেকগুলো কমেন্ট করবো পড়ার কি সময় হবে, সময় করে নিয়ে কিন্তু পড়ে দিলাম। আর কারা কারা আছেন, আতিয়া উর্মি লিখেছেন শোনা যাচ্ছে না, কেন শোনা যাচ্ছে না জানি না, এক ঘন্টা আগে লিখেছিলেন, আশা করি এতক্ষণে অবশ্যই শুনতে পারার কথা। মেহেদি হাসান সোহান রোহান অ্যাপ দিয়ে শুনছেন, প্রিন্স কিশোর সজ্জাদ খুলনা দৌলতপুর থেকে শুনছেন, আমার সবসময় একটা খুব প্রিয় জায়গা খুলনা। মোহাম্মদ আমির হামজা লিখেছেন সামনে এইচএসসি, তারপরও আরো বেশি হন্টেড স্টোরি শুনতে চাই। আচ্ছা তবে পরীক্ষার পড়াটা কিন্তু সবার আগে। আরো আরো কি কি আছে দেখি, আর ছিল ফুল ইসলাম ইমন লিখেছেন টি নাকে বুঝামরা মানে, মোহাম্মদ মেহেদি হাসান লিখেছেন আমি ঝিনাইদা থেকে আছি, রিফাত লিখেছেন মাহমুদুল হাসান রিফাত নরসিংদী থেকে শুনছি, আজগর হচ্ছেন মাহমুদ লিখেছেন ভয় লাগছে খুব, মুস্তাফিজুর রহমান সাজিদ লিখেছেন আই এম ব্যাক আফটার ফোর এপিসোড, শিমুল হোসেন এইচএসসি পরীক্ষা তাও শুনছি, এইচএসসি পরীক্ষার্থীদের বলছি অবশ্যই পড়ালেখার ক্ষতি করে যেন এন্টারটেইনমেন্ট না হয়, কখনোই না হয়, এইচএসসি পরীক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর ভিতরে একটা, শুধু অনেক সময় মনে হয় যে ছোটবেলা থেকে এই কথাগুলো তো শুনে আসছে, তবে ইটস ট্রু আমাদের প্রেক্ষাপটে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে, আমাদের জাতীয় জীবনের প্রেক্ষাপটে, সব প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, কাজে পড়াশোনার প্রতি বাড়তি গুরুত্ব অবশ্যই, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো পরীক্ষা, এবং প্রত্যেকটা মানুষ তাই পায় যা সে করে, এটা ধর্মগ্রন্থ বানিয়ে এটা তো সেটাই করুন যেটা পেতে চান। ইয়াসির আহমেদ ইয়াসির হামিদ আছেন আমাদের সাথে, আচ্ছা সংটা জাস্টিস লিগে প্লে করা হয়েছিল রাইট, আমরা সিগ্রেটের যে গানটা শুনছিলাম লিওনার্ড কোহেনের গান এভরিবডি নোজ, সেটা সিগ্রেটের ভাষণটা শুনছিলাম এবং একটা জাস্টিস লিগে প্লে করা হয়েছিল, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। টিয়ার তৌফিক যথারীতি সাথে আছে এবং এভরিবডি নোজ গানটা সত্যি অস্থির লিখেছে, ওকে থ্যাংক ইউ, আমাকে ধন্যবাদ দেওয়ার সে কিছু নেই, তারপরও যে গান প্লে করেছি সেই জায়গা থেকে একটা ধন্যবাদ নিয়ে নিলাম। আমার সাথে আছেন এখন তো আমার সাথে আছেন হচ্ছে আফ্রিদি তুহিন জন এবং রনি, পুরো তিনটা ঘন্টা আমাদের সাথে ছিলেন এবং আরো বেশ কয়েক ঘন্টা আগেই এসেছিলেন তারা স্টুডিওতে ঢোকার আগেও, প্রায় বেশ কতক্ষণ এক দেড় ঘন্টা ছিলেন তাই না? তো আর পুরো অনুষ্ঠান পুরো প্রোগ্রামটুকু পুরো সময়টুকু কেমন কাটলো?
আসলে অনেক ভালোই কাটলো, ইন্টারেস্টিং ফুল ছিল আসলে, জার্নিটা যত ইয়া হোক কিন্তু আসলে যত কষ্ট করে আসি না কেন ভাই, রেডিও ফুর্তিতে ঢোকার পর ভাই আপনার বয়স শুনে ভাই সব ভুলে গেছি।
আপনারা যে ভালোবাসাটা
প্রকাশ করেন, এটা আসলে এর থেকে বড় পাওয়া আসলে চাই না কি হতে পারে। আসলে জীবনে পাওয়ার মতো অনেক কিছুই থাকতে পারে, অনেক বড় বড় জিনিস থাকতে পারে, মানুষের ভালোবাসা পাওয়ার থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সেটা যত ক্ষুদ্র কাজের জন্য হোক না কেন, ভালোবাসাটা সবসময় অনেক বড় কিছু, অনেক মহান। তো যাই হোক, আপনাদের সাথে পুরো সময়টা আমারও অনেক ভালো কাটলো, আপনাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাগুলো শুনছিলাম। আফ্রিদি তুহিন, তুমি শেষ
আপনি ভয়ে বা ভৌতিক ব্যাপারে কত পার্সেন্ট বিশ্বাসী?
কত পার্সেন্ট বিশ্বাসী? আমি অঙ্কে খুব দুর্বল।
কতটুকু বিশ্বাসী?
ভৌতিক অ্যাবনর্মাল প্যারানর্মাল এই বিষয় আসলে বিশ্বাসের জায়গা আমি জানি না, তবে আমি যে কোনো সময় ভৌতিক মুভি দেখলে বা ভৌতিক গল্প শুনলে বা রাতের বেলা হরর মুভি আমি নর্মালি দেখি না, আমি ভয় পাই, ঠিক আছে। তবে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা না হয় নাই থাকলো।
তো ভাই আপনার সেকেন্ড প্রশ্ন ছিল আমার, আমার পক্ষ থেকে ভাই আপনার জন্য, ভাই আপনার দেখা সবচেয়ে মানে যে মুভি দেখে ভাই আপনার মানে ভয় লেগেছিল সবচেয়ে বেশি সেই মুভিটির নাম?
আচ্ছা, এই প্রশ্নটা আসলে উত্তর কি দেব জানি না, মানে ভূতের মুভি বা হরর মুভি আসলে আমি রাতের বেলা দেখতে ভয় পাই, সেটা তো আগেও বলেছি। আর রাতের বেলা না দেখলে অনেক হরর মুভি আসলে খুব হাস্যকর লাগে দিনের বেলা দেখলে, ইটস ট্রু। তবে ঠিক ওরকম খুব ভয় লাগার মতো অনুভূতি আসলে কোনো মুভি দেখে ওরকম ভাবে হয়নি। তবে একটা যেটা হয়েছিল যে ওই যেটা রাসেলও বলেছিল তার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মুভিজ, সেটা হচ্ছে যে এক্সরসিজম অফ এমিলি রোজ। তো ওই মুভিতে বা ওই যে এমিলি রোজের যে রিয়েল ক্যারেক্টারটা ছিল অ্যানালিস মিশেল, অ্যানালিস মিশেলের রিয়েল অডিও টেপ ছিল একটা, এবং সেখানে তার উপর যে এক্সরসিজম চালানো হয়েছিল সেই সময়কার ভয়েস রেকর্ডিংগুলো ছিল সেখানে। তো সেই ভয়েস রেকর্ডিংটা আমি যখন শুনেছি, রিয়েল ভয়েস রেকর্ডিং, সেটা শুনে আসলেই ভয় পেয়েছিলাম, খুব ভয় লেগেছিল। তো তবে এরকম ফিলিং একটা হয় যে যে রাতে হয়তো কোনো ভূতের গল্প শোনা হচ্ছে, বা আমি ইনফ্যাক্ট এই ভূতের সময় হরর ক্লাব করার পরে একা একা সিঁড়ি দিয়ে নামতে একটু অস্বস্তি লাগে। তো যাই হোক, প্রশ্নোত্তর পর্ব তো শেষ বোধ হয়, তুহিনের মন কি শান্ত হয়েছে? ওকে, থ্যাংক ইউ। তো আজকের হরর ক্লাবের সাথে খুব সুন্দর একটা আড্ডা হলো, আপনাদেরকে শেষ সময় একদম শেষ প্রান্তে আমরা 1:40 এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময়। তো আপনাদের কাছ থেকে যদি যেটা আগে বলেছিলাম যে আপনাদের কাছ থেকে সবসময় জানতে চাই যে আপনাদের এলাকায় কোনো হন্টেড হাউস বা এরকম হন্টেড কোনো প্লেসের কথা যদি আপনারা জানেন সেটা আমাদেরকে জানাতে পারেন, প্রত্যেকটা হরর ক্লাবে আপনি মেইল করে পাঠাতে পারেন আমাদের কাছে। আমি একটা মানে হন্টেড হাউসের কথা পুছছিলাম, সেটা হচ্ছে 50 Berkeley Square, এইটা হচ্ছে লন্ডনের মোস্ট হন্টেড হাউস নামে পরিচিত এই বাড়িটা। তো এই বাড়িটা নিয়ে দেখেছি বই লেখা হয়েছে, এই বাড়িটা নিয়ে সিনেমা আছে। তো এই বাড়ির ঘটনা কিছু পড়ার চেষ্টা করছি, সেখান থেকে একটা ঘটনা আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে এই বাড়িটাতে একসময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারও থাকতেন একটা সময়। তো 1900 দিকে মিস্টার মায়ের নামে একজন লোক তিনি এই বাড়িটাতে থাকতেন, এবং একটা সময়ে তিনি প্রচুর নিঃসঙ্গ হয়ে যান, একা একা থাকতে শুরু করেন, এবং এতটাই একা হয়ে যান যে তিনি একটা ঘরের ভেতর সারাদিন থাকতেন, সেখান থেকে বেরোতেন না প্রয়োজনীয় কোনো কাজ ছাড়া, মানে সারাদিন তিনি বেরোতেন না, এবং সমস্ত শুধু খাবার নেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য যে লোকগুলো আসতো তখন বোধ হয় একবার তিনি শুধু বেরোতেন। বলা হয়ে থাকে তাকে রাত্রেবেলা কোনো একটা সময় প্রতিদিন দেখা যেত তিনি তার ঘর থেকে বের হয়ে অন্যান্য ঘরগুলোতে হচ্ছে তিনি ঘোরাঘুরি করছেন। 50 Berkeley Square, এই বাড়িটা বিশাল বড় একটা বাড়ি, রাজপ্রাসাদের মতোই বড়, এবং বলা হয়ে থাকে লন্ডনের সবচেয়ে হন্টেড হাউস এটা। এবং মিস্টার মায়ার সেই মিস্টার মায়ার যখন থাকে তখন তাকে রাত্রিবেলা দেখা যেত তিনি মোমবাতি নিয়ে তার ঘর থেকে বেরিয়ে বিভিন্ন ঘরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো তারপর তিনি সেই স্টোরি হচ্ছে একসময় ম্যাগাজিনে আসে, মেফেয়ার নামে একটা ম্যাগাজিনে পাবলিশড হয়। তো অনেক ঘটনা আছে মিস্টার মায়ারকে নিয়ে, এবং মিস্টার মায়ার মারা যাওয়ার পর বলা হয়ে থাকে যে তার আত্মাটাই নাকি ঘুরে বেড়ায় সে বাড়ি জুড়ে প্রতি রাতে। সবচেয়ে পরিচিত যে ঘটনাটা এই বাড়ি নিয়ে সেটা হচ্ছে মিস্টার মায়ার মারা যাওয়ার আরো অনেক পরে একটা ফ্যামিলি ওঠে সেই বাড়িতে, এবং সেই ফ্যামিলিতে দুটি কন্যা ছিল, দুটি মেয়ে ছিল। তার ভেতর বড় যে মেয়েটি, সেই মেয়েটি নাকি বিভিন্ন সময় বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের
উদ্ভট ধরনের গন্ধ পেত এবং তার কাছে মনে হতো এই গন্ধটা চিড়িয়াখানা ভেতরে খাঁচার ভেতর প্রাণীর মানে বিভিন্ন পশু থাকে সেখানে যে ধরনের গন্ধ হতো সেরকম গন্ধ নাকি সে পায়। তো খুব অদ্ভুত ঘটনা। পরবর্তীতে সে দরমে তার বিয়ের ঠিক করা হয় এবং বিয়ে ঠিক করা হয় ক্যাপ্টেন ক্যানফিল্ড নামে একজন লোকের সাথে। ক্যাপ্টেন ক্যানফিল্ডের সাথে বিয়ে ঠিক হওয়ার পর পৃথিবীর যখন তাদের সেই বাড়িটা ভিজিট করতে চান তখন তার জন্য একটা রুম উপরের তলায় একটা রুম পরিষ্কার করে রাখার জন্য বাড়িতে যে কাজের লোকটি ছিল তাকে বলা হয়। তো সেই মহিলা বেসিক্যালি কাজের লোকটি তিনি একটি মহিলা ছিলেন, তিনি হচ্ছে সেই ঘরটা পরিষ্কার করার জন্য যখন উপরের তলায় যান তখন সেই ঘর থেকে প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই যখন ছুটে যায় সেই ঘরে তখন সেই মহিলা খুব ভয়ার্ত মুখে বলতে থাকে আমাকে যেন এটা স্পর্শ করতে না পারে, ডোন্ট লেট ইট টাচ মি, কিন্তু কেউ জানে না এই ইট বা এই জিনিসটা কি যেটাকে দেখে সে এত ভয় পাচ্ছে, কারণ কেউ ওই ঘরে আর কাউকে দেখতে পাচ্ছিল না। তো যাই হোক, সেই রহস্যের কুলকিনারা করা সম্ভব হয়নি এবং সেই মহিলাটা সম্ভবত তার কয়েকদিন পরে মারা যান। ক্যাপ্টেন কেনফিল্ড তিনি সাহসী লোক ছিলেন, তিনি ঠিক করলেন তিনি ঘরটাতে থাকবেন এক রাত এবং দেখবেন আসলে কি হয় সেই ঘরটাতে। যথারীতি একদিন যেদিন রাতের বেলা তিনি থাকবেন সবাই দেখতে পেল একটা মোম নিয়ে একটা মোমবাতি নিয়ে তিনি সেই ঘরে চলে গেলেন। ঘরের দরজা নিজেই বন্ধ করলেন। 30 মিনিট পর সে ঘর থেকে একটা বিকট আওয়াজ বের হলো, কিছু বিক্ষিপ্ত চিৎকার, তারপর সবাই ছুটে গেল সেই রুমে, গিয়ে দেখলো ক্যাপ্টেন ক্যানফিল্ড এর ভয়াত্ত মৃত মুখ। এই হচ্ছে 50 বার্কলি স্কোয়ার এই বাড়িটির ঘটনা। এরপর আরো অনেক 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 ঘটনা এই বাড়িকে নিয়ে প্রচলিত আছে, অনেকে বলে থাকেন এটা একদমই কমপ্লিটলি হোক্স এবং কমপ্লিটলি এটা মানে বেসলেস ঘটনা বা এগুলো আসলে কোনো মানে নেই, মানুষ বানিয়ে বানিয়ে বলছে অনেক কিছুই। আমি জানি না কখনো হয়তো সেই বাড়িটিতে কখনো দেখতে গেলে হয়তো তখনও বোঝা যাবে না, কারণ এখনো পর্যন্ত লন্ডনে যেসব টুরিস্টরা যান তাদের আকর্ষণের এবং আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু থাকে এই 50 বার্কলি স্কোয়ার। যারা এই মুহূর্তে দেশের বাইরে থেকে আমরা জানি ভূতেফেম এবং ভূতেফেম হরর ক্লাব প্রচুর মানুষ বাংলা ভাষাভাষী প্রচুর মানুষ শুনে থাকেন, দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলা ভাষাভাষী মানুষ, তো লন্ডনে যারা আছেন এই মুহূর্তে লন্ডনে যদি শুনে থাকেন অবশ্যই 50 বার্কলি স্কোয়ার এই বাড়িটি সম্পর্কে আপনি যদি কিছু জেনে থাকেন কিংবা কিছু জানার চেষ্টা করতে পারেন সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ভূতেফেম@radio50.fm এই ঠিকানায় মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে পড়ুক, সারা পৃথিবীর মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক। ভূতেফেম হরর ক্লাব থেকে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভূতেফেম হরর ক্লাব থেকে আগামী এপিসোডে আবারও ফিরে আসবো আর সুন্দর সুন্দর সব গল্প নিয়ে এবং নতুন একটি হরর ক্লাব নিয়ে আপনার সাথে আড্ডা হবে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত। সৃষ্টি থাকবো আপনার সাথে পুরো সময়টা ভূতেফেম হরর ক্লাবের উইথ মোর ফান এন্ড ফিয়ার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তারপরেও সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং ফুর্তিতে থাকুন। গুড বাই।
Exclusively on FusionPD.com.